exclusively on FusionBD.com.
Rise with Grounding Form.
শুনছেন সবসময় বেরিফুট 8.0 FM। আমি রাস্তাবাসীর সাথে আমার সাথে হচ্ছে মাসুদ এবং আজকে অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা। এবং আশা করছি যে আজকে যারা শুনছেন তাদের বেশিরভাগ মানুষই আজকে এই মুহূর্তে হয়তো ঢাকায় ফিরছেন, ঢাকায় ফিরতে ফিরতে শুনছেন, অর্থাৎ গাড়িতে আছেন। তো এই যে গাড়িতে থাকা অবস্থায় যদি চান আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তাহলে অবশ্যই আপনি আমাদের জানাতে পারেন। এবং আমাদেরকে আপনি চাইলে SMS করতে, আমাদেরকে সরাসরি এখন SMS টা অফ আছে, তো আপনি চাইলে আমাদেরকে ফেসবুকে আমাদের কিন্তু আপনি নক করতে পারেন। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foodie and www.facebook.com/bhutasam.rasal। আপনারা দেখবেন যে আমাদের bhutasam.rasal এই পেজটা অনেকে চিনতে ভুল করেন, কিন্তু এখান থেকে আমরা মাঝে মাঝে লাইভে যাই, তো ইটস ভেরি ইজি টু নো যে কোনটা আসল পেজ পেজ, কারণ আপনারা রেগুলার সেই পেজে দেখবেন যে ভিডিও আপলোড করছি আমরা। আর আপনারা যে আমাদের যে পোস্ট রয়েছে, আজকে যে পোস্ট রয়েছে সেই পোস্টটাতে চাইলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন আজকের পোস্টে, আর শেয়ার দিতে পারেন, জানাতে পারেন শেয়ার দেওয়ার মাধ্যমে আরো অনেককে। আর সেই সাথে আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofoodie.fm, which is bhutasam@radiofoodie.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অবভিয়াসলি আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, এবং সেই সাথে আমাদেরকে কিন্তু আপনি একই সাথে আমাদেরকে কিন্তু আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সরাসরি আপনার অডিও ক্লিপটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। ঘটনা রেকর্ড করা ইজ ভেরি ইজি, বিকজ আপনি যদি চান তাহলে আপনি জাস্ট আপনার ঘটনাটা মোবাইল ফোন দিয়ে বা অন্য যে কোনো ডিভাইস দিয়ে আপনি চাইলে রেকর্ড করে ফেলতে পারেন এবং তারপরে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা শুরু করতে চাচ্ছি আজকের এপিসোডটি। আজকের এপিসোডে আমাদের আমরা দুজন মাত্র অতিথি আছেন, বাকি দুজন একজন অসুস্থ। তো যাই হোক, আজকে ঈদের পরে এবং এই ঈদের পরে আমরা একটা ঈদ স্পেশাল এপিসোড করতে যাচ্ছি, তো আমাদের বুঝতেই পারছেন যে খুব স্পেশাল গেস্ট সেজন্য রাখতেই হয়েছে এবং তিনি আছেন, তার সাথে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা আমাদের প্রথম যে ঘটনাটা আজকে সেই ঘটনাটা শুনে আসবো। আমাদের এখানে একজন নতুন অতিথি এসছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমি একটু কাছ থেকে বলতে হবে। আপনাকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো আপনার? আমরা চলে যাই সরাসরি ঘটনা, এবং আমি আজকে কিন্তু ঢাকায় হালকা মানে আমি দেখছি গাড়ি টাড়ি একটু বেশি, এবং আমি একটু আগে দেখলাম যে একটু বেশি, কিন্তু এই কয়েকদিন আমি একেবারে গাড়ি টাড়ি কোনো কিছু দেখিনি। আমি ঈদের দিনে বেশ কিছু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখেছি, সেজন্য আমি বলবো যারা এখন রাস্তায় আছেন, যদি এই মুহূর্তে বৃষ্টি টিষ্টি কোনো কিছু হচ্ছে না, ঢাকায় হচ্ছে না, ঢাকার আশেপাশে কোথায় কি হচ্ছে আমি তা জানি না, একটু সাবধানে যারা ড্রাইভ করে আসছেন তাদেরকে বলবো যে একটু সাবধানে ড্রাইভ করবেন। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, আপনার ঘটনাটা আমরা শুনি।
জি, ঘটনাটা হচ্ছে গত 2016 সালে, টাইমটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই, ওটা হচ্ছে আপনার ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল, ওই দিনই হচ্ছিল। তো যেহেতু ওই দিন বাংলাদেশে কোনো খেলা ছিল না, তো আমরা জাস্ট আমরা কয়েকটা ফ্রেন্ড, তিনজন ফ্রেন্ড আমরা প্ল্যান করি যে এখানে নামাজ পড়েছিলাম। তো তখন টাইমটা ছিল মেবি 6:30 বা 8:00। তো তখন আমরা জাস্ট প্ল্যান করি কি, আমরা তিনজন ফ্রেন্ড রাফি আর অনিকা এবং আমি, তো জাস্ট প্ল্যান করি কি আমরা একটা খালি রাস্তায় ফটোশ্যুট করবো রাতে। তো আমার ক্যামেরা ছিল, ওই জন্য আমি রেডি মানে রাজি হই দুজনের কথায়। তো জাস্ট নামাজটা পড়ে আমরা চলে আসি, তো জাস্ট এই যে জায়গাটাই যাই ওই রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, আর আমি ওই জায়গাটা আমার যাইতে রাজি হই, কারণ আমাদের যে আগে যে বাসাটা থাকতাম এখন থেকে থেকে তার আগে যে বাসাটা থাকতাম ওটা ছিল তার একদম পাশে। তো আর আনফর্চুনেটলি ওই দিন একেবারেই রাস্তাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা মোটামুটি গাড়ি ঘরে চলাফেরা করে, বাট ওই দিন আসলে কিছু ছিল না। তো জাস্ট আমরা মোটামুটি এমনি ছবি টুবি তুলতে থাকি। তো যে রাফি যে ফ্রেন্ডটা ছিল আমার, ও বলতে গেলে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক সাহসী ছিল।
আচ্ছা,
তো ও ফার্স্টে আমরা ছবি তুলতে তো ও ফার্স্টে বলে যে আচ্ছা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে গেলে ভালো হয় না? তো আমি বলি যে কেন কি, ওরা বলে যে মুভ করে চলে যায় না, আমরা বাসায় চলে যাই, চল আমরা এখানে থাকার দরকার নাই, জিডি যাচ্ছে চল আমরা চলে যাই। তো তখন আমি জাস্ট বলি কেন, মানে আমি সাইজলামি করে বুঝলাম যে কি তুই ভয় ভয় পেয়েছিস নাকি এমন কিছু। ও বলে যে না চল এখান থেকে। তো জাস্ট টাইম ও চল আমার কথা শুনে না। তো আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল অনেক, ও বলে যে না আচ্ছা ঠিক আছে তুল, আমার আমি চোখ তুলবো আমি তো দেন ওকে তুলে দিচ্ছিলাম। তো ও আসলে যে ফার্স্ট ফ্রেন্ডে ছিল রাতে ও চলে যায়, দেন আমি বলি আচ্ছা যেহেতু চলে যাচ্ছে যাই। দিয়ে ওকে রাস্তায় যেতে যেতে বলি যে আচ্ছা তুই এরকম করলি কেন, চলে গেলি যেন? বলে যে আচ্ছা তুই তুই তোর যখন ওকে বলি যে তুই কি ভয় পাইছিস বা এমন কিছু চাইতে নাকি, দেন ও বলে আচ্ছা তুই যখন এত সাহসী আচ্ছা তুই গিয়ে দেখে। বললাম কি দেখে আসলাম? বলছো ওই বাসাটার সামনে যা, ওই যে এখানে আমরা লাস্ট ছবিটা তুলছি। বললাম আচ্ছা ঠিক আছে গেলাম। অ্যান্ড ফার্স্টে যখন আমি গেছি, ওরা যেহেতু আমার ফ্রেন্ড ওরা আমাকে ছাড়ে না, ওরা আমাদের সাথেই ছিল, বাট ওইটা ছিল একটা রাস্তার মাথায় আর ওরা ছিল আরেক মাথায়, ওরা আমার সাথে মানে অত দূর আসে নাই, জাস্ট বলছিল যে তুই যাস। তারপর আমি গেছি, যাওয়ার পরে বললাম আমার ক্যামেরাটা আমার হাতে ছিল, তো ও আমাকে আমি জাস্ট ওইখানে একা যখন ছিলাম ওরা দূরে ওদেরকে আমি দেখতে পাচ্ছি যে ওরা আসে। তো তখন একটা জাস্ট সাউন্ড ব্রিফ হয়েছিল, বাপ যে কেন এখানে কেন আসছিস কি লাগবে এই জাস্ট, মানে ওটা কি ডান থেকে ডান সাইড থেকে আসছে না বাম সাইড থেকে না সামনে না পিছনে, এটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো জাস্ট ওই টাইমটাতে আমি বলি আচ্ছা তোরা এইদিকে বাম কিছু, ওরা চলে আসে সাথে 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 এসে বলে আচ্ছা ঠিক আছে এবার চল প্লিজ চল, মানে অনেক রিকোয়েস্ট করতেছিল। দেন জাস্ট তখন আমি বলি আচ্ছা কি হয়েছে এটা বলে, যখন আমি জাস্ট পিছে তাকাইছি তো তখন মানে এটা আমি আগেও দেখছিলাম, বাট আমি মনে করছিলাম যে এটা গাছ বা যাচ্ছে কিছু একটা হবে, আসলে এটা গাছ ছিল না, ওই দুইতলা যেটা দেখছিলাম ছিল। তো ওইখানে দেখছি কি যে একটা জাস্ট দুই পাশে গাছ না, ওটা হচ্ছে একটা চুল অনেক বড়, একটা মহিলা বা কারো চুল, ওটা ওটা হচ্ছে এতই বড় যে ওটা দুইতলা থেকে রাস্তার মধ্যে টাচ করতেছে। তো এটা যখন দেখছি আর মানে আর তখন ওই মানে যে জিনিসটা ছিল ওটা মাথা তুলছে, মাথা তুলে আমরা তিনজনে একই সাথে ওটা দেখছি যে মাথা তুলছে, তুলে জাস্ট বড় বড় হাতগুলো দিয়ে জাস্ট চুলটা সরেছে কপাল থেকে, আর ফেসটা ছিল পুরে মানে অনেক ফর্সা, অনেক ফর্সা ছিল, চোখ পুরে সাদা ছিল, মনে ছিল না কোনো। এটা দেখার পরে আমরা তিনজন এক সেকেন্ড লেট করিনি, আমরা এখান থেকে দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পরে আমরা কি করছি একসাথে দৌড়েছি, এটা আমরা অনেকবার শুনি যে মানে একসাথে সবসময় থাকা দরকার, কেউ যদি একজন হারায় যায় বা কিছু, সেই জন্য একসাথেই ছিলাম সারাক্ষণ। তো জাস্ট হয় কি যে একটা মোমেন্টে আমার একটা ফ্রেন্ড হাঁপাই যায় আর বলে যে না এখন আর হচ্ছে না আমি পারতেছি না। তো জাস্ট আমি তখন পিছিয়ে তাকাই, এর আগে আমি কখনো মানে একবার পিছিয়ে তাকাই নেই, যে এটা জানি যে কোনো ভয়টা ফেলে পিছিয়ে তাকাতে হয় না, জাস্ট এই জন্য আমি একবার পিছিয়ে তাকাইছি। এখন তখন দেখি যে যে জিনিসটাকে আমরা দেখছিলাম যে ওটা মানে, আর আমি সবচেয়ে বেশি ভয় পাইছি ওই জিনিসটাকে নিয়ে যে ওটা চুল এত বড় তাহলে ও কত বড় হবে। তো যখন ওইটা দেখি যে ওটা জাস্ট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসতেছে আমাদের কাছে, বাট ওটাও তো মানে ফাস্ট না, জাস্ট বাচ্চাদের বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় যেভাবে ওরকমই অনেক স্লো, বাট ওটা আসতেছে থেমেছিল। তো জাস্ট তখনই আমরা ও যে ফ্রেন্ডটা ছিল ওকে নিয়ে আমরা দৌড় দিই। আর সবচেয়ে মানে একটু কনফিউজিং বিষয়টা হলো কি, আমরা যে দৌড়াইতেছিলাম আমার বাসা ছিল সব থেকে কাছে, আর আমরা তিনজনই বাসায় খুব কাছাকাছি ছিল, কিন্তু মানে দৌড়াইতেছি জাস্ট কোনো রোডও চিনতেছি না, জাস্ট দৌড়েছি মানে একটার পর একটা রোড আসতেছে আমার বাসা আমি খুঁজে পাচ্ছি না। তো একটা পর্যায়ে জাস্ট দেখি কি যে মানে মিনিমাম আমরা 10 থেকে 5 মিনিট আরও বেশি দৌড়াইতে থাকি, তো একটা পর্যায়ে দেখি ওটা পিছিয়ে নেয় আমাদের। তো এমন সময় দৌড়তে দৌড়তে একটা রোড চেনা চেনা একটা রোড পড়ে, আর ওই রোডটা বরাবর একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে আমি গিয়ে একটা ওই ঠিক ওই টাইমটাতে একটা পরিচিত একটা আমার আঙ্কেল ছিল, তো ওনার সাথে ওনাকে কিছু তেমন একটা বলি না, তো আমরা তিনজনে তখন একসাথেই ছিলাম, তো বলি যে আমাদের একটু বাসায় দিয়ে আসে, তো বাসায় দিয়ে আসে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর যেটা হয় যে আমরা এখানে খুব মানে সবচেয়ে বেশি মানে সব বেশি হলে আমরা এখানে এক ঘন্টা এখানে টাইম স্পেন্ড করছি দৌড়াদৌড়ি বা সব কিছু ঘরটা মিলে, বাট আমি বাসে গিয়ে দেখি কি তখন বাজে আনুমানিক প্রায় 11টা বেজে গেছে, যেটা একেবারেই পসিবল না। যা আমি ওখানে ছিলাম মেবি 7:45 দিকে, আমরা 10 থেকে 20 মিনিট আমরা ছবি টবি তুলছি, তারপর যা দেখলাম দেন আমরা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করলাম, তো মিনিমাম সর্বোচ্চ যদি ধরে 1 ঘন্টায় ওখানে উঠতেছে। এর মধ্যে আমরা গিয়ে দেখি আমি ম্যাচও শেষে ম্যাচ ছিল সে ম্যাচটাও শেষ, আর বাজে হচ্ছে 10টা মানে 49 বা এরকম টাইম।
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের সাথে আমার একটা ইমেইল, সেই ইমেইলটা আমরা পড়ব, এবং সেই ইমেইলটা যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। তো আগেই বলি যে এটা একটা যিনি পাঠিয়েছেন তিনি একজন পুলিশ সদস্য, এবং তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পুলিশের চাকরি করি, তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না। আমি জানি যে আমার আমার এবারের ঈদে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেক ঈদেই লক্ষ্য করি এবং আমার মনটা খুব খারাপ হয়ে যায়, আর সেটি হচ্ছে যে আমাদের যারা পুলিশ ভাইয়েরা যারা আছেন, আমরা যখন মানে আমরা যখন ঈদের ছুটিতে বাড়ি যাই, যখন আমরা একটু জ্যাম হলেই খুব ক্লান্ত বোধ করি বা খুব বিরক্তি প্রকাশ করি, তখন রাস্তায় সেই গাড়িগুলোকে মেনটেন করা থেকে শুরু করে আমাদের এই শহরের নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় কিছু তাদেরকে খুব মানে সুদক্ষভাবে তাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হয়। ঈদের সময় আমি যতবারই গাড়ি নিয়ে বেরিয়েছি, যতবারই আমি 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 ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, এবং যখন যতবারই ওনাদের দিকে তাকাচ্ছিলাম, আমি মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি, আমার মনটা কেন যেন খারাপ হয়ে যায়। খুব অদ্ভুত লাগে যে আমরা ঈদ করছি আর ওনারা রাস্তায় আমাদেরকে আমাদের জন্য কষ্ট করছেন, মানে এবং বিভিন্ন জায়গায় অ্যালার্ট আছেন, খুব অন্যরকম লাগে। আমি 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 ভূতাত্মের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি একটা, এন্ড থ্যাংক ইউ। আপনাদের জন্য স্পেশালি আর একবার বলতে চাই ঈদ মোবারক। এবং আমি এখন চলে যাচ্ছি ঘটনায়, এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না, তো উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। আমি এটা কোথা থেকে লিখেছেন আমি তারপরে সেটা বলে দিই, অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয় যে জানাতে হয় সবিস্তারে, কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না, কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, কারণ আমি আপনার খুব কাছের মানুষও নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলতেন না, বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং 3 নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেন আমি ভূতাত্ম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন, এবং তিনি বলছেন আমি এখন কোনো একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যাই ঘটনায়। আমি একটি থানার এসআই, দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর, শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা প্রায় এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা, থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বললো, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম, কেন? ও বললো, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম, কি সমস্যা ওখানে? বললো, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, ধুর মিয়া চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করল, কি সমস্যা ওখানে? সাথে সাথে আমি ওদের তিনজনকে ধমক দিলাম। ড্রাইভার বিরক্তি করে বলল, আরো কিছু পুলিশ আনলে ভালো হতো। যাক, আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি এসে গেছি। দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই, এমন গ্রাম রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খাল, খালে তেমন পানি নেই। ঘটনাস্থলে দেখলাম তিন চারজন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারে প্রত্যেকটা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল, ওই যে স্যার দেখেন, লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম। কাছে দেখলাম একটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে, প্রায় 6-7 দিন আগে মরা। জিজ্ঞেস করলাম, কেউ চেনেন কার লাশ? উত্তরে, না। ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম। থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করার জন্য। তাৎক্ষণিক কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় সিএনজি করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায়। রাত বেড়েই চলেছে, স্থানীয় 5-6 জন যারা ছিল তারা চলে যেতে চাইল, তাদের আটকাতে পারলাম না। যারা তারা তারা গেলই, এবং রইলাম আমরা তিন পুলিশ, চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ। প্রায় রাত তখন 3টার উপরে। চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব, সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব। কিন্তু সিএনজি চালক চলে যেতে চাইল, কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক। ধমক দিতেই কেঁদে বলল, স্যার আমার সিএনজির পেছনে সিটের মাঝখানে দিলে আমি থাকবো। বললাম, ঠিক আছে। পিছনে সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসলো। আমি চালকের আসনে বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে। সিএনজি লাশ থেকে প্রায় 100 গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে। একসময় বুঝলাম আমার দুই পুলিশ সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে। পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম, হঠাৎ নূপুরের শব্দে ঘুম ভাঙল। গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম। খালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে। এত রাতে এখানে কি? প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোনো মহিলা বসে কি যেন করছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি। জিজ্ঞেস করলাম, কে কে আপনি, এখানে কি করছেন? কোনো উত্তর নেই। আরো কাছে গেলাম, বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে। ধমক দিয়ে বললাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? বলতে মহিলাটি আমার দিকে তাকালো। দেখলাম যা দেখলাম তাতে আমার শরীরের সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। দেখলাম মানুষের আকৃতি, তবে মাথায় শিং জাতীয় কিছু একটা। মেয়েটির একটি হাত মনে হয় সে চিড়ে চিড়ে খাচ্ছিল সেই সময়। আমি তার দিকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিল আমার দিকে। আমি তার দিকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিল। সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম না, চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে গেলাম, দৌড় দিলাম। এবং ওই মহিলাটি আমার দিকে যেন দৌড়ে আসছে, প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম, দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করতে, সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খালে ও খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু লিখলাম না, আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা যারা পুলিশ সদস্যরা আছেন আমরা সেই ভাইরা তাদেরকে বলছি এবং বোনেরা আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দেবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন এবং কোন কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয় সেগুলো আমাদের জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা মানে পরবর্তী সপ্তাহে এরকম আরো কিছু ঘটনা উপহার দিতে পারবো। আজকে আমাদের মাঝে বাবু ভাই আছেন, আহমেদ বাবু, এবং তিনিও বলেছেন যে একটা পুলিশ সদস্যের তেমন ভয়ঙ্কর না, তারপরে একটা ঘটনা তিনি বললেন, তার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা তো থাকবেই। আমরা একটু ফেসবুকে দেখি আপনাদের কি লিখছেন আপনারা এবং তারপরে আপনাদের আবারও নতুন ঘটনায় নিয়ে যাবো একটা ছোট্ট বিরতির পরে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে রেডিও ফুটির পেজ থেকে আমি কিছু পড়ি। আমাদের এমজি শাহেদ হাসান লিখেছেন বগুড়া শেরপুর থেকে, হ্যালো ভাই, প্রত্যেক শুক্রবারের মতো আমি আপনার ভূতাসমের সঙ্গেই আছি, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং বগুড়া থেকে শুনছেন আপনি। সেকেন্ড স্টোরিটা শুনে ভয় পেয়েছি। জাহিন মাহমুদ আমাদের বলছেন আপনারা চান স্পেশাল কোন স্টোরি, তো আমি একটা আমাদের পুলিশ ভাইয়ের পাঠানো একটা স্টোরি পড়ছি। আপনারা চান গ্রামের স্টোরি, গ্রামের অনেকে রিকোয়েস্ট করেন, তো গ্রামের স্টোরি দিয়ে শুরু করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সঞ্জিরা আখতার লিখছেন শুনছি অনেকদিন পর, থ্যাংকস আমাদের সঙ্গে থাকার জন্য। এ বি রাউফ হাসান আমাদের লিখেছেন বগুড়ায় কি কোনো সমস্যা, কি সমস্যা রাসেল ভাই, বুঝেছেন তিনি শুনছেন এই মুহূর্তে তোমার অসুবিধা হচ্ছে তিনি বলছেন। আমাকে এমডি মাহবুব লিখছেন যে আমরা আছি সব সময় কাতার থেকে। এছাড়াও মাগুরা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম কে নাইন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাহিম হাসান, ফাহিম জামান হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পার্কিং মাইনুল, এবং সেকেন্ড স্টোরি তার প্রশংসা করেছেন রাফিদ নেওয়াজ পূজ্য আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি সাবের, সেকেন্ড স্টোরিটার প্রশংসা করেছেন তিনিও, আরিফুর রহমান জিটু তিনি অ্যাপ দিয়ে শুনছেন ডেমরা ডগাইর থেকে তিনি শুনছেন, এছাড়া মাসুম না মাসনুন হুসাইন শাহি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আমার কাজিন ভয়ে কেঁদে ফেলেছে, বলছে আর শুনবে না, ও মাই গড, শুনতে তো হবেই। মুগ্ধ হাসান আমাদের বলছেন চারজন তারা বাসার ছাদে বসে শুনছেন, আদিল হাসান আমাদের সঙ্গে আছেন, অর্ণব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রনি খান রনি, এছাড়াও আদিল আছেন, অচেনা রনি আমাদের সঙ্গে আছেন, সাইম চৌধুরী আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রাহুল জিৎ, এছাড়াও এমডি সাহাব আমাদেরকে দেখতে পাচ্ছি, শেগুফতা এবং রেদওয়ান তারা জানিয়েছেন যে আজকে ফয়জানের বার্থডে এবং তারা সেটা সেলিব্রেট করছেন। হ্যাঁ, 12:28 বাজে, ফয়জান জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আপনাকে, অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম স্পেশাল একটা স্পেশাল মোমেন্ট আমার সঙ্গে থাকার জন্য। আর সেই সাথে আমাদের যে পেজটা আছে ভূতাত্মের যে পেজ, সেই পেজও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এই পেজটাতে এই মুহূর্তে, অ্যান্ড সেরকম আমি দেখতে পাচ্ছি যেমন এখানে আছেন আমাদের এখানে আছেন জাহাঙ্গীর আলম, ঈদ মোবারক, ঈদ মোবারক, এবং সিলেট থেকে তিনি শুনছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম অর্ণব, এবং পটুয়াখালী থেকে তিনি শুনছেন, ও মাই গড, অনেক দূর থেকে, থ্যাংক ইউ। আল মামুন রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান রানা, এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরি না সেকেন্ড স্টোরি, সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। আমাদেরকে রাজ্যহীন রবিন লিখেছেন যে স্টোরি নাইস স্টোরি, আবিদিন স্নিত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমি সাজি শরীফ শুনছি মালদ্বীপ থেকে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অনেকদিনের অনেকদিন পর, আচ্ছা অনেকদিন হয় পর, আচ্ছা কি লিখেছেন মালদ্বীপ থেকে, হয় প্রতিদিন আর আমাদের সঙ্গে আছেন ইমেলটাও, ইমেলটা জোশ ছিল আমাদের সঙ্গে, নিপুণ বসাক আছেন আমাদের সঙ্গে, আছেন বিশ্বজিৎ দাস এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজ গুলোতে এবং আসুন আমরা লিখে জানান আমাদেরকে যে কি অবস্থা, আপনাদের কি খবর। আর আমরা চলে যাব এখন একটা পরবর্তীতে, পরবর্তী স্টোরি, তবে তার আগে একটা ছোট বিরতি নেবো এবং বিরতির পর আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দুজনের সাথে ঈদ কাটুক অপার আনন্দে, আর সেই আনন্দ আরেকটু বাড়াতে গ্রামীণ ফোন দিচ্ছে যে কোনো ইন্টারনেট প্যাকে 20% বোনাস। বিস্তারিত জানতে যেতে www.graminphone.com। সবাইকে ঈদের শুভেচ্ছা, গ্রামীণ ফোন। দুজনের সাথে ঈদ কাটুক অপার আনন্দে, আর সেই আনন্দ আরেকটু বাড়াতে গ্রামীণ ফোন দিচ্ছে যে কোনো ইন্টারনেট প্যাকে 20% বোনাস। বিস্তারিত জানতে যেতে www.graminphone.com। সবাইকে ঈদের শুভেচ্ছা, গ্রামীণ ফোন। The night comes alive with Grameenphone.
The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুটবল পয়েন্ট ও এফএম। আমি রাস্তা রাজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং এই মুহূর্তে আহমেদ বাবু, অর্থাৎ বাবু ভাই আমার সাথে যোগ দিয়েছেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় চলে যাব। ভাই ঈদ মোবারক, ঈদ কেমন কাটলো?
ঈদ ভালোই কেটেছে যেরকম কাটে
সেটাই,
শহরে ঈদ,
শহরে ঈদ। আসলে আমিও দেখলাম যে মানে শহরে ঈদে একটাই কাজ করা আছে যে এই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি গাড়ি চালায় চলে যাবেন, আবার ওই প্রান্ত থেকে গাড়ি চালায় আবার এই প্রান্তে আসবেন, মানে এই এই ঘুরে বেড়াতে
আর কি, ঘুরে বেড়ানোটাই।
এবার একটু বেশি ফাঁকা ছিল নাকি?
অ্যাকচুয়ালি আমি ফাঁকা পেয়েছি ঈদের দিন দুপুরে,
হ্যাঁ হ্যাঁ,
আর ঈদের দিন সন্ধ্যার পর থেকে আবার যথারীতি বিজি হয়ে গেছে সব।
হ্যাঁ না, সন্ধ্যায় ঈদের দিন সন্ধ্যায় খুবই সত্যি কথা যে ঈদের দিন সন্ধ্যায় খুব জ্যামও হচ্ছিল, বিপদও পড়েছিলাম। তো গুলশান এক গুলশান দুই এর মধ্যেও মানে গাড়ি এগোচ্ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল।
আপনার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বিজয় সরণির পর থেকে,
হ্যাঁ হ্যাঁ সেটাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারপরের দিন সকালবেলা আবার যা
মানে সেই মানে মানে জ্যামটা আসলে ঠিক সন্ধ্যার দিকেই লাগতো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমি দেখলাম যে আজকে তো মনটা ভালো হলো, আজকে দেখলাম যে অনেক অনেক গাড়ি টাড়ি বেরিয়েছে রাস্তাবেলা রাস্তায়। আমার না মানে ঢাকা ফাঁকা থাকলে অনেকে খুশি হয়ে যান, কিন্তু ঢাকা ঠিক এরকম মানায় না কিন্তু,
না কেমন একটা জটলা থাকতে হবে। ইকবাল হাসান শিবলু, পুলিশম্যান, সে চিটাগাং এর বাড়ি এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গা।
উনি বাবা,
হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা চারজন বের হয়েছিল আর কি, চারজন পুলিশম্যান এই আপনার।
কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে মানে আমি খুব বেশি প্রাইভেট
বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা চারজন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুর ঘুরতে অন্ধকার হয়ে যায়। এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে, তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান
আছে,
পাশাপাশি চারটা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে, কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠাতে। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান, হ্যাঁ মানে খুব মানে
বিলাপ করছে
টাইপের একটা কান্না ভেসে আসছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে চারজনই, মানে একটু হত মানে মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি এরকম গান গাচ্ছে কে। ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কথা। এটা চেক করার জন্য ওদের মধ্যে দুইজন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে।
আচ্ছা,
তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে। হ্যাঁ, তো উত্তরতে যে একদম সাধু উঠছে তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোন সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় ভয় লাগে এরকম, এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকা এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা, ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই, এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। এবং দুইজনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়।
আচ্ছা,
দো হিজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়, এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, ওখানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়।
আচ্ছা,
তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, ধরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো
আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটা আরেকটা ইমেল আমরা পড়বো, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেলটা শেষ করে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। ওকে, সো এই মুহূর্তে আমার কাছে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ছি, শুনুন তাহলে। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাতিল আবুসা আল সাইদ। মূল ঘটনায় প্রবেশ করা যাক। নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ রাখা আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকা ছিল প্রতিদিনের রুটিন, তবে অবসর সময়টা তখনও নিজের দায়িত্বেই ছিল। সময়টা ছিল 2013 ডিসেম্বর 2 তারিখ। সেদিন সন্ধ্যার দিকটা হবে, বাসায় থাকতে কেমন বিরক্ত লাগছে, তাই আমি ধানমন্ডি 27-এর বাসা থেকে বের হয়ে হাতিরপুল এলাকায় রিক্সা নিয়ে ঠিক রাত 7:30 মধ্যে উপস্থিত হলাম। পুরনো সেই বড় ভাইয়ারা আর কিছু ছোট ভাই ছিল, তাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতাম। সময় এত তাড়াতাড়ি অতিবাহিত হবে বুঝে উঠতে পারিনি। তখন ঘড়িতে 11টা বাজে। রাতের খাবারটাও সবার সাথে শেয়ার করে ফেলছি। রাত বেশি হওয়াতে বাসায় যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম, আর সাথে সাথে রিক্সায় উঠে বসলাম। তখনই আমার পরিচয়, আমার পরিচিত যে ভাইয়াটা ছিল বড় ভাইয়া, কোনো এক বিশেষ কারণে সেই ভাইয়ার নাম প্রকাশ করতে পারলাম না। উনি আমাকে বললেন, কই যাও, বাসায় যাচ্ছ? আমি বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে তাই বাসায় চলে যাব। ভাইয়া বললেন, আজ আমার সাথে আমার বাসায় চলো, আমি একা, আমার নতুন বাসা ভাড়া নিয়েছি, জায়গাটাও নতুন, আর বেশ আড্ডা দেব, চলো। আমি আর দেরি না করি, বাসায় জানিয়ে দিও তুমি আমার সাথে আজ থাকবে। আমি যে রিক্সায় উঠেছিলাম, ভাইয়া রিক্সাওয়ালাকে বলল কামরাঙ্গীর চচ্চড়ান। উনি বলল, না যাব না, তবে মিশন পর্যন্ত যাব। ভাইয়া বলল, ঠিক আছে চলেন। মিশন পর্যন্ত যেতে রাত 11:45 অর্থাৎ 11:45 মতো বেজে গেল। মিশন থেকে মেইন রোডটা পার হলাম, আর কামরাঙ্গি চর এলাকায় প্রবেশ করার জন্য যে ছোট ব্রিজটা ছিল তা পায়ে হেঁটে পার হলাম। পার হয়ে আরেকটি রিক্সা নেওয়া হলো, আর রিক্সাওয়ালাকে বললাম যে একটা জায়গায় যেতে, আমি জায়গার নাম বুঝতে পারিনি, রাস্তা তখন ভালো ছিল না, এখনো ভালো আছে কিনা জানি। রাত 12:20 মতো হবে, রিক্সা গিয়ে থামলো অন্য রাস্তার এক গলির সামনে। রাস্তায় এত পরিমাণ বালি, সেখানে রিক্সা নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না, তাই ভাইয়া বলল, নতুন রাস্তা হচ্ছে তাই দয়া করে একটু কষ্ট করো, এই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে 5 তলা, ওই বাড়িটার 3 তলা বাসা ভাড়া নিয়েছি,
বাসার নিচে এসে ভাইয়া তার পরিচিত যে ছোট ভাই ছিল তাকে ফোন দিল, আর সে কিছুক্ষণ পর নিচে নেমে এসে মেইন গেটটা খুলে দিল। বাড়িটা ছিল নতুন, আর যে ছোট ভাইটা ছিল ও থাকতো তার ফ্যামিলি ছিনিয়ে পাঁচতলায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে গাটা কেমন যেন কাটা দিয়ে উঠল, কেমন স্তব্ধতা বাড়িটিকে ঘিরে রেখেছে। তলায় উঠতেই ছোট ভাইটা ছিল, ও বলল যে ভাড়াটিয়ারা ছিল তারা আজকেও ভাড়াতে আজকেই বাসা থেকে যেতে পারেনি, আজকে বাসা থেকে যেতে পারেনি, ওরা কাল যাবে। আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য একটা রুম খালি করে আপনার আসবাবপত্র সহ সবকিছু রেডি করা আছে। তৃতীয় তলার হাতের ডান পাশের ফ্ল্যাটের গেটের সামনে আমরা তিনজন দাঁড়িয়ে আমার নাকে আগর বাতির তীব্র ঘ্যাংঘ্রাণ পাচ্ছি, কিন্তু কাউকে বলার মতো তখন কোনো আমি মানে সুযোগ পাচ্ছিলাম না। ছোট ভাইটা গেটটা লক করে দিয়ে লক করলো এবং ফ্ল্যাটের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল আর খুব শান্ত গলায় বলল, বাবা এসেছো, আমি খুব দুঃখিত আজ যেতে পারিনি, তাই মাঝখানের রুমটা গোছানো আছে, যাও ঘুমিয়ে পড়ো। ছোট ভাইটা ছিল ও চলে গেল নিজের ফ্ল্যাটে, আমি আর ভাইয়া সোজা রুমেও চলে গেলাম। আর আমার আগর বাতির তীব্র ঘ্রাণটা মাথাটা ঝিমঝিম করছে, রুমে বাথরুম থাকায় ভালো করে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। রাত 11টা বেজে গেছে, ভাইয়াও তার বিছানায় শুয়ে পড়ল। ঠিক 5 মিনিট যেতে না যেতেই ভাইয়া বলল, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ, আগর বাতির মতো ঘ্রাণ? আমি বললাম, আপনিও কি পাচ্ছেন? আমি তো গেটে দাঁড়াতেই এই ঘ্রাণটা পেয়েছি। আমি বললাম, ইসলামিক মাইন্ডের ফ্যামিলি হয়তো মানে খুব মানে তো মানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন খুব ধার্মিক একটা পরিবার, এই জন্য হয়তো বা, যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে আছে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আমার কাছে যে ফোনটা ছিল বালিশের পাশে সেটাতে আধ খোলা অবস্থায় সময়টা দেখে নিলাম, ঘড়িতে রাত 2:05। আমার কানে পানি পড়ার শব্দ আস্তে 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 লাগলো, কেউ যেন ট্যাপের পানি ইউজ করে আবার সাথে সাথে তা দিয়ে তা অফ করে রাখছে এবং অফ অন এরকমই চলছে। আমি এবার শব্দটাকে পানির শব্দটা ভালো করে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, ঠিক বুঝলাম মাঝখানে যে ডাইনিং রুমটা আছে সেখানে গেস্ট বাথরুমটা সেখান থেকে আসছে। রুমের দরজার নিচে হালকা আলো, ডাইনিং রুমের লাইট মনে হয় জ্বালানোই আছে। আমি ভাবলাম যারা আছে বাকি দুইটা রুমে তারাই হয়তো বা কেউ, কিন্তু পানির যে আওয়াজটা সেম ভাবে অন অফ এর মতোই হয়ে যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপারটা হয়ে দাঁড়ালো, চিন্তা করলাম বাসায় কেউ যদি এই কাজটা করে তা স্বাভাবিক পর্যায়ে পড়ে না। মনে মানে একদম মনে পড়ে গেল যে কিছুদিন আগেই আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা, যা আমি প্রথম ইমেইলে প্রকাশ করেছিলাম, সেই ধানমন্ডি 15-র সময়টা ছিল 2013। তাই সাহস নিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই ভাইয়া বলে উঠলো পাশের বিছানা থেকে, শাফিল তুমি কি পানিতে পড়ার আওয়াজটা পাচ্ছ, কেমন অস্বাভাবিক না? আমি বললাম, আপনার কখন ঘুম ভাঙলো? ভাইয়া বলল, এই তো 2:05। আমি অবাক হলাম, বললাম টাইমটা কিভাবে জানলেন? টাইম ভাইয়া বলল, ঠিক আমার মতো সেম তিনিও হঠাৎ এইবার আমার বুঝতে বাকি রইল না ভুলটা কোথায় যেন হচ্ছে, কিছু ঘটতে যাচ্ছে, আওয়াজটা এখনো কানে আসছে। আমি ভাইয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম, অনেক হয়েছে এবার ঘুমানো। আর ভাইয়া বিছানা থেকে উঠতেই অর্থাৎ যখন রুমের দরজাটা খুলতে যাবে তখনই পানির শব্দ পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। রুমের দরজাটা খুললাম, হাতের বাম পাশে যে গেস্ট রুমটা আছে তাকিয়ে দেখলাম রুমটার লাইট অফ করা, সেখানে কেমন সেখানে সে কারণে বুঝতে পারলাম বাথরুমে কেউ নেই। আর ডাইনিং রুমে হালকা লাইট অর্থাৎ ডিম লাইটের লাইট অন করা, পুরো ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে আর দেখলাম সেখানে কেউ নেই। বলে রাখা ভালো, ডাইনিং রুমে তার পাশেই রান্নাঘর। আমি ভাবলাম রান্নাঘরটা দেখে আসি কেউ আছে কিনা। ডাইনিং রুমটাতে যেতে আবিষ্কার করলাম ভিন্ন এক দৃশ্য, দেখি রুমটা যে রুম 2টা ছিল সেই রুম দুইটা খোলা, দরজার সামনে সে সোজা আগরবাতির চিহ্ন, পাশে পবিত্র কোরআন শরীফ। আমরা আর যারা ছিল তারা নিচেই ঘুমাচ্ছিল। দুইটা রুমের দুইটা রুমে একই অবস্থা, সামনে যাওয়ার সাহস করলাম না, নিজের রুমেই ফিরে আসলাম, রুমটা ভালো করে লক করে দিলাম। ভাইয়া বলল, কেউ কি ঘুম থেকে উঠেছিল? আমি কিছু বললাম না, শুধু বললাম ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাব। সময়টা দেখলাম রাত 2:35 মতো। শুয়ে থেকে ভাবলাম সকাল কখন হবে, তাড়াতাড়ি কেন, সময় যাচ্ছে না। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো, সময়টা 3:30 মতো। এবার কানে আওয়াজ আসতে লাগলো আমি বিছানার সাথে লাগানো দেয়াল থেকে। মনে হচ্ছে দেয়ালটা কে যেন হাত দিয়ে জোরে জোরে আঘাত করছে, বুকটা সাথে সাথে কেঁপে উঠলো। ভাবছি কি হবে, কি হতে যাচ্ছে, কি বা ঘটবে। তখনই পাশের বিছানায় ভাইটা বলল, শাতিল ঘুমিয়ে পড়েছ, কেমন কিসে যেন ধুপধুপ আওয়াজ। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাইয়া বুঝতে না দিয়ে বললাম, ঘুমান তো এখন, আর কিসের বা আওয়াজ, আপনি পাচ্ছেন, মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন, এখন ঘুমান। ভাইয়া কিছু না বলে চুপ করে থাকলো। আওয়াজটা কিন্তু হচ্ছে। আমি তখন কেন যেন মনে করে আমার বিছানার দেয়ালে হাত দিলাম, আর সাথে সাথে শরীরের সব লোম দাঁড়িয়ে গেল, দেয়ালটা কাঁপছে মনে হয়, কেউ ভাঙতে চেষ্টা করছে। আমি কিছু না ভেবে চুপচাপ সকাল হওয়ার অপেক্ষায় থাকলাম। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে মনে হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে কে যেন ডাকছে, চোখ মেলে দেখি ভাইয়া ডাকছে। আমি চোখ মেলে ভাইয়াকে বললাম, কয়টা বাজে? ভাইয়া বলল, এখন বিকেল 4 বাজে, ওঠ আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। খাবার বাইরে থেকে এনেছি, লেট করলে খাবার নষ্ট হয়ে যাবে, ওঠ তাড়াতাড়ি। রাতে যা ঘটেছিল তা একদমই তখন আর মনে ছিল না। খাবার শেষ হতেই রুমে আসলো মধ্যবয়স্ক লোকটা আর সাথে এক মহিলা। উনি বলল, বাবারা আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমি বললাম, না না কি বলছেন, কষ্ট কেন হবে। আর মহিলা সাথে সাথে কণ্ঠ ভার করে বলল, মহিলা সঙ্গে সঙ্গে কণ্ঠ ভার করে বলল, বাবা এইখানে দেখে শুনে থেকো, আর সন্ধ্যার পর একা থাকবে না, আর সাথে পুরো ফ্ল্যাট ঘরের বাতি জ্বালিয়ে রাখবে, কেমন? আমি বোকার মতো বললাম, কেন আন্টি? আন্টি যা বলল, আমি আর ভাইয়া শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। উনি বললেন, 3 হয়ে গেল আমার একমাত্র মেয়েটা মারা গেছে। সাধারণভাবে মারা গেলে আমরা দুঃখ পেতাম না, আমার মেয়েটা নিজেকে কি যে মনে করে। তোমাদের যে পাশের রুমটা আছে সেখানে আত্মহত্যা করেছে, সে ফাঁসি, গলায় ফাঁসি দিয়ে নিজেকে শেষ করেছে। আমটি কেঁদে যাচ্ছে, সাথে মধ্যবয়স্ক লোকটাও, আর বলল, কেউ যদি মারা যায় সেখানে 3 নিজের লোকজন থাকতে হয়, তাই আমরাও, আমি আর কিছু বলতে পারছি না। রাতের ঘটনাটা মনে পড়ে গেল। ভাইয়া আমার দিকে, আমি ভাইয়ার দিকে বোকা মানুষের মতো তাকিয়ে আছি। সেদিন ঠিক সন্ধ্যার আগেই ভাইয়া আর আমি ওই বাসা থেকে বের হয়ে আসি, আর আমার বাসায় আসি, আমার বাসায় চলে আসি। কিছুদিন সময় কেটে গেল, ডিসেম্বর মাস শেষ, 31st night 2013 শেষ হয়ে গেল, 2014 সালে নতুন বছরের আগমন হবে। রাত 9 ফোন আসলো সেই ভাইয়ার, 1 আগে ঘটে যাওয়া যে ঘটনাটা, যে বাসায় ছিলাম, যে ভাইয়ার সাথে, সে ভাইয়াটা ফোনটা রিসিভ করলাম। বললাম, শাতিল কেমন আছো? বললো, শাতিল কেমন আছো, আজ যদি তোমার কোথাও প্রোগ্রাম না থাকে চলে আসো আমার সাথে, আমি আর আমার বন্ধু বান্ধব সহ 5 আছি। মনে আছে, মনে আছে কি তোমার ওই কামরাঙ্গি চর যে বাসাটা নিয়ে গেছিলাম, সেখানে যাব, কাল তো বাসাটা চেঞ্জ করব, তাই যদি তুমি আসো। আমি বললাম, ভাইয়া ওই বাসায় আবারও? ভাইয়া তা বলল, দয়া করে, দয়া করো আমার ফ্রেন্ড, দয়া করে আমার ফ্রেন্ডদেরকে বলবা না, ওইখানে আমার সাথে কি হয়েছিল, আর যদি আমার ফ্রেন্ডসরা জানতে পারে তাহলে আর কি তোরা যাবে না, আর তুমি চলে আসো, যেহেতু পাঁচজন আছি কোনো প্রবলেম হবে না, আমরা ওয়েট করছি। আমি আমি আরো আমি আবারও ফিরে আসলাম ওই বাসায় রাত 11:30 তখন, আর মাত্র 30 মিনিট বাকি নতুন বছর শুরু হবে, সবাই নানান কাজে ব্যস্ত। আমি চুপচাপ আছি। আমি দেখলাম ভাইয়ের এক ফ্রেন্ড কথা বলতে বলতে সেই রুমটার দিকে চলে যায়, যে রুমটা ওই যে একমাত্র মেয়েটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল সেই রুম। আমি ইশারায় বাধা দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। আবার ভাইয়াকে বললাম, আপনার ফ্রেন্ড কিন্তু ওই রুমে গিয়ে কথা বলছে, প্লিজ তাকে বলুন অন্য রুমে গিয়ে কথা বলতে। ভাইয়া বলল, ধুর বোকা, এত লোক এখানে আর তুমি ভয় পাচ্ছ, আমি অতীতের সব ঘটনা ভুলে যাচ্ছ। আমি আবারও চুপ। এত লোকের মাঝেও একটা স্তব্ধতা কাজ করছে, ঠিক আগের মতো আমি যেদিন আমি প্রথম এই বাসায় এসেছিলাম সেদিনের মতো। গায়ের লোম আবারও দাঁড়িয়ে গেল। পাশে রুমে ভাইয়া যে ফ্রেন্ডটা ফোনে কথা বলছিল, ওনার বিকট হাসির আওয়াজ কানে আসলো। আমার পাশে যারা ছিল তারা একটু বিব্রত বোধ করলো, এত আওয়াজ করে কি কেউ হাসতে পারে। ভাইয়া আমাকে বলল, যাও তো দেখে আসো এত জোরে হাসছে কেন। আমি পা বাড়ালাম ওই রুমে যাওয়ার জন্য। রুমের দরজাটা হালকা করে লাগানো ছিল। ধাক্কা দিতে মৃদু আলোতে যা দেখলাম, ভাইয়ার ফ্রেন্ডটা মেঝেতে শুয়ে হাত পা ছড়াচ্ছে, উলট পালট করছে আর হাসছে। আমি চিৎকার দিয়ে সবাইকে বললাম, তাড়াতাড়ি এসে দেখে যাও কি হচ্ছে এখানে। সবাই আসলো আর ফ্রেন্ডটা ওই অবস্থায় টেনে টেনে আমরা যে রুমে ছিলাম সেই রুমে নিয়ে আসা হলো। ভাইয়ার ফ্রেন্ডের ব্যবহার রীতিমতো ভয়াবহ হতে শুরু করলো, হাসিটা ভিন্ন আওয়াজ ধারণ করলো, যাকে আমরা স্বাভাবিক হাসি বলে মানতে রাজি না, সাথে চোখ মুখ লাল হতে শুরু করলো। আমি ভাইয়াকে বললাম, এই ফ্ল্যাটে তো আপনার যে ছোট ভাই থাকে ওকে তাড়াতাড়ি ডাকেন, পারলে একজন হুজুর নিয়ে আসতে বলেন। হুজুর আসলো, সুরা পড়তে লাগলো, ভাইয়ার ফ্রেন্ডদের শরীরে ফু দিল। রাত 12:01 বাইরে থেকে আতশবাজির আওয়াজ হই হুল্লার শোনা যাচ্ছে। তখন আমরা পিছনে দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ চোখ পড়লো রুমে যে বাথরুম ছিল, বাথরুমের দরজার নিচের দিকে, বোধ রাখা ভালো, বাথরুমের দরজার নিচটা মেঝে থেকে 3 ইঞ্চি ফাঁকা। বাথরুমের লাইট অন করা ছিল আর দরজাটার বাহির থেকে লাগানোই ছিল। যা দেখলাম আমরা বিশ্বাস আর কল্পনার বাইরে। আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম একটা পায়ের 5টা আঙুল, এত সুন্দর নখ, নখে নীল রং আর আলতা লাগানো, আর একটা আঙুলে একটা রিং লাগানো যা জলজল করছে। বুঝতে আর বাকি রইল না, এইটা একটা মেয়ের পা। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, হালকা পানিতে পা দেখে সরানো যায়। যে পানির চিহ্নটা ঠিক তেমনই ওই মেয়েটার পা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, আর মেয়েটার পায়ের আঙুলের চিহ্নটাও ওই বাথরুমের দরজার নিচে রয়েই গেল। তার সাথে সাথে ভাইয়ার ফ্রেন্ডটা যে কিনা অস্বাভাবিক ছিল সে স্বাভাবিক হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি দরজার দিকে এক দৃষ্টিতে। ভাইয়ার হাত আমার শরীর স্পর্শ করায় আমি নিজেকে ছিঁড়ে পেলাম। ভাবতে লাগলাম, সবাই আছে তো এখানে, সবাই থাকা সত্ত্বেও আমি কি আবারও একা? আজও উত্তর জানতে পারিনি। কেন আমি আবার? আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে জানাবেন। যারা শুনছেন বা শুনবেন, যদি কখনো আপনারা মাগুর পাড়াতে যান আর যে মেয়েটা কিভাবে মারা গেছে তা যদি বলেন, ঠিক সবাই আঙুল উঁচিয়ে দেখিয়ে দেবে সেই বাড়িটা। সবাই ভালো থাকবেন, আরো অনেক ঘটনা চাই লিখে পাঠাবো। আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আপনি এরপরে লেখার পরে, আপনি নিজে লেখার পরে কয়েকবার একটু ঘটনাটা পড়ে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে তারপরে আমরা আবার অডিও ক্লিপ শুনবো। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শ্রোতা এবং রাসেল ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনি ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে রাসেল বলছিলাম, সেই অর্থে আমি আপনার মিতা। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো, এটা আমি এক্সপিরিয়েন্স করিনি, এক্সপিরিয়েন্স করেছে আমার মামাতো ভাই। তো ওর মুখে যেভাবে শোনা, ঠিক ওভাবেই আপনাদেরকে বর্ণনা করছি। আমাদের নানার বাড়ি ফটিকছড়ি, ফটিকছড়ি কোন গ্রাম সেটা উল্লেখ করছি না। ছোটবেলা থেকে আমরা নানা বাড়িতে খুব যেতাম, ঘুরতাম, ফিরতাম। তখন আমার নানি ওখানে অবস্থান করতেন এবং আমার মামারাও কিছু কিছু ওখানে অবস্থান করতেন। কিন্তু একটা পর্যায়ে এসে সবাই যখন বিভিন্ন এস্টাবলিশমেন্টে চলে গেল, সবাই যখন লেখাপড়া এবং অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল, মামার ছেলেরা, মামাতো ভাই বোনেরা সবাই যখন ব্যস্ত হয়ে পড়লো, তারা তখন যেটা শহর কেন্দ্রিক হয়ে গেলেন। যার ফলশ্রুতিতে গ্রামের বাড়িতে যে বাড়িটি আছে ওটি খালি পড়ে থাকত। তো গেল বছর 2016 সালে, আমার মামারা সবাই মিলে গ্রামের বাড়িতে যায়, মামাতো ভাই বোনেরা সবাই মিলে যায়। যাওয়ার কারণটা ছিল পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তো সম্ভব একটা কিছু পোর্শন বিয়ে বাড়িতে খেতে যায় আর কিছু পোর্শন বাড়িতেই রয়ে যায়। বাড়িতে রয়ে যায় আমার ছোট মামি, তার ছোট ছেলে এবং আমার বড় মামার ছেলে, সে ক্লাস টেনে পড়তো তখন, সেও থেকে যায় এবং আমার ছোট মামি থেকে যায়। তো তারা যখন বাসায় অবস্থান করছে তখন তারা বিভিন্ন রকম সাউন্ড শুনতে পায়। সাউন্ড বলতে পাশের রুমে ফ্যানের সুইচ চালানোর শব্দ, আবার লাইট জ্বালানোর শব্দ, মোটরের আওয়াজ, যদিও মোটর নেই গ্রামের বাড়িতে, চুলার আওয়াজ, চুলায় কেউ যেন লাকড়ি ঠুকিয়ে দিচ্ছে এরকম একটা শব্দ, ওরা কিছুটা ভয় পেয়ে যায়। ভয়কে নিয়ে ওরা তিনজনে একই রুমে অবস্থান করে এবং সেই রূপ থেকে তারা চারিদিকে লক্ষ্য করতে থাকে কেউ কোনো দিকে আসছে কিনা বা কোনো দিক থেকে কিছু দেখা যায় কিনা। আমার মামাতো ভাই আমার খুব মিউজিক প্রিয়, সে মিউজিক শুনছিল মোবাইল ফোনে হেডফোন দিয়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার রুম থেকে সে ডাইনিংয়ের দিকে যখন তাকায়, সে লক্ষ্য করে একটা মহিলা টেবিল ধরে, ডাইনিং টেবিল ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে উপলক্ষে টেবিলের উপর বেশ কিছু মিষ্টি ছিল, যেগুলো বিয়ে বাড়ি থেকে এসছে, মিষ্টিগুলো থরে থরে সাজানো ছিল টেবিলের উপরে, বক্স হিসেবে ছিল। ওই মিষ্টির বক্স ধরে ওই মহিলাটি একটি বাচ্চা সহ নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। ভাই বুঝতেই পারছেন, অচেনা অজানা মহিলা সাথে বাচ্চা রাতের বেলা, কি একটা ভয়াবহ পরিস্থিতি। আমার মামাতো ভাই আরেকটু খুঁটিয়ে লক্ষ্য করতে গিয়ে দেখে বাচ্চা বুক বেয়ে দর দর করে রক্ত বেরোচ্ছে, ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আমার মামাতো ভাই চিৎকার করে ওঠে, সে ফেরত হয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে আসে, তারা ভাবে ডাকাত পড়েছে, কেউ দাঁড়া সামল হাতে সবাই ছুটে আসে, বিয়ে বাড়ি থেকে লোকজন ছুটে আসে। এদাবিতে আমার ছোট মামি দেখেন এই বিষয়টি, আমার মামাতো ভাইয়ের চিৎকারে উনিও ফেরত হয়ে যায়। এরপর এই ঘটনা শেষ। এরপর যেটি ঘটে, এই মিষ্টির বাক্সগুলো আর তারা নিজেরা খায় না, তারা এই মিষ্টিগুলো পুকুরে ফেলে দেয়। মজার ব্যাপার হচ্ছে পুকুরে মাছের চাষ করা হয় অভ্যস্ত, তিন দিন পরে গিয়েও পুকুর ঘাটে গিয়ে দেখা যায় যে মিষ্টিগুলো যেভাবে ফেলা হয়েছে পুকুরে ঠিক ওভাবেই পড়ে আছে, এবং কোনো মাছ বা কোনো প্রাণী ওই মিষ্টিগুলো ছুঁয়েও দেখেনি। আর ওরা যেহেতু ভয় পেয়ে গিয়েছিল, আমার বাবা তো ভাই বোনেরা সবাই, মামা সহ সবাই, ওরা সবাই এক রুমে থাকতে শুরু করে সে কয়েকটা দিনের জন্য। এবং ওই সময় তারা যেটি করে সেটি হলো তারা একটি রুমে বসবাস করতে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সার্চ করতে থাকে যে কেন হলো ব্যাপারটা, কি ঘটলো। যেখানে যেহেতু ঘর লক ছিল, তারা একটা বিষয় খেয়াল করে যে একটি জানলার পাশে ভেতরের দিকে, জানলা যখন আমরা ঘরের ভেতর থেকে খুললো তখন ভেতরের দিকে যেটা লেখা থাকে, ভেতরের দিকে যে অংশটি থাকে ওখানে লেখা রয়েছে ঘর ছাড়া। এখন ঘরের ভেতর থেকেই কেউ লিখেছে ঘর ছাড়া, বিষয়টি তাদেরকে আরো বেশি ভীতু করে তোলে ওই সময়ের জন্য। এছাড়াও আরেকটা বিষয় একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে ধানের মৌসুম যখন আসে, ওনারা সবাই সহমুখী হয়ে গেল ধানের মৌসুমে তারা যায় গ্রামের বাড়ি, এবং প্রতিবারই তারা একটা জিনিস লক্ষ্য করে খুব ভালো করে, যে ভেতরের রুমে যেসব রুমগুলো তারা রং দিয়ে রেখেছিল প্রত্যেকটা রুমে তারা গিয়ে খোলা পায়, এবং শুধু বাইরের দরজার তালাটা লক পায় এবং ভেতরের রুমে যতগুলো লক থাকে সবগুলো তারা খোলা পায়। এটা এখনো রহস্যান্বিত। তো কখনো যদি আমি কোনো ভৌত স্কিমের সন্ধান পাই, আমার ইচ্ছা আছে আমি গিয়ে দেখবো একবার যে ওই বাড়িতে কি আছে। সত্যি ওই বাড়িটি এখন হন্টেড অবস্থায় আছে। ধন্যবাদ আসলে।
Boot FM, the night comes alive.
with grounding form.
একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 43.2 FM, আর চলছে ভূত এফএম। আর আমরা আরো একবার জানতে চাই, বলতে চাই, নাইট কেমস লাইভ উইথ গ্রামিং ফোন। এই মুহূর্তে যারা ঢাকায় ফিরছেন, ঢাকা থেকে আসছেন, ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরছেন, সবাইকে আরো একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থভাবে সুন্দরভাবে ঈদ করে ফিরে আসছেন। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই, আমাদের এখানে কিন্তু SMS অনেকে এখানে আমাদের এখানে লিখছেন, আমাদের এখানে বিভিন্ন কথা লিখছেন আমাদের পেজে। তার মধ্যে আছেন রাশেদ রায়হান সাব্বির, এবং খুলনা থেকে তিনি শুনছেন। খুলনার অনেক ঘটনা চাই, খুলনার কিছু ঘটনা আছে অবশ্য। আমাদেরকে শাকিল আজিজ আছে, ঘটনার প্রশংসা করেছেন। গাজী মোহাম্মদ বশির বলছে যে তিনি ঘটনা শেয়ার করতে চান, কি করবেন, আপনি জাস্ট আমাদের ইমেইল করে দেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasana@radio43.fm। আপনি যে পেজে লিখছেন সেই পেজের উপরে ডান পাশেই দেখবেন যে লেখা আছে সেন্ট ইমেল। সো ইটস ভেরি ইজি। FM রিজওয়ান আহমেদ রাজু আমাদেরকে লিখেছেন যে ভয় পেয়েছি ভাই। আমাদেরকে MD বকুল হাসান লিখেছেন, হাই ভাই, আমি নিউ ফ্রেন্ড। আমিনুল ইসলাম অর্ণব লিখেছেন, ভাইয়া থ্যাংকস, বাসায় একা। আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি গাজী মোহাম্মদ বশির আছেন আমাদের সঙ্গে, সায়েন্টিস্ট নাবিল আমাদের সঙ্গে আছেন, সাহিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফৌজিয়া আখতার, এছাড়াও প্রেম খান আমাদের সঙ্গে আছেন, রায়ানা সারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে। এবং তিনি বলছেন ধানমন্ডি 27-এর মেরিং স্ট্রিটের চরম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আছেন মেঘলা আকাশ, অ্যাঞ্জেল কুইন সেকেন্ড ইমেলটার অনেক প্রশংসা করেছেন। আমাদের সাথে আছেন আশরাফুল ইসলাম কাদেরী, এছাড়া আমাদের সাথে আছেন ইউনুস নায়েক, এছাড়া আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আমি নতুন ইন্ডিয়া মুম্বাই থেকে, আমি আমার 3 ইয়ার্স ভূত আসাম শোনা হয়, শুনছি আজকে অ্যাপ ডাউনলোড করে শুনছি লাইভ। আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ ইউনুস নায়েক, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনি আমাদের শুনবেন এবং রেগুলার আপনাকে আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি অপূর্ব চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, তিনি আদাব, এবং তিনি কুচবিহার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে শুনছেন, এবং তিনি বলছেন যে রাইট নাও হি ইজ ইউজিং ফুর্তি অ্যাপ, এবং তিনি বলছেন ইটস অসম, থ্যাংক ইউ ভেরি মাচ। পুলিশম্যানের গল্পটা অনেক সুন্দর লাগলো, ইয়েস, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আমাদেরকে তিনি ঈদ মুবারক জানিয়েছেন, আপনাকে অনেক 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 শুভেচ্ছা পবিত্র ঈদের, এবং আশা করছি যে আপনি অনেক ভালো আছেন। MG মারুফ, আমাদের এখানে তো ঈদ হয়েছে এবং একই সময় আবার রথযাত্রাও হয়েছে। MD মারুফ আদনান সামি আমাদের লিখেছেন যে ভূতাসম যারা পছন্দ করেন, আচ্ছা তারা আমাদেরকে, আচ্ছা কি ভূতাসম যারা পছন্দ করেন তারা অ্যাড করে নিতে পারেন, কি অ্যাড করতে হবে ভাই আপনাকে, কেন MD? আচ্ছা, আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে রিজওয়ান SMS করেছেন সেকেন্ড স্টোরিটা জোস, আকাশ রাজ আমাদেরকে SMS করেছেন, ইউসুফ নায়ক আমাদেরকে SMS করেছেন, আরিয়া ইসলাম মিঠুন এবং আমাদেরকে SMS করেছে, দেখতে পাচ্ছি MD শান্ত, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সুবজ হোসাইন সিনহা সহ আরো অনেকে। তো আপনারা যারা SMS যারা এখানে আমাদের লিখতে চান, তারা কিন্তু লিখতে পারেন আরো বেশি, কেমন লাগছে আজকের এপিসোডটি, কোন ঘটনা কেমন লাগছে, আপনারা লিখতে থাকুন। আমরা তার মাঝখানে আরো একটা ঘটনা শুনে আসবো, আমাদের আহমদ বাবু ভাইয়ের কাছে একটা বড় সড়ো ঘটনা শুনে আসছি।
এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো এখানে আপনার এক সময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে, ওদের নাম বলা যাবে না আর কি।
ওকে,
তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্ট থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ, কি কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট, এরকম তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো
ওর সাথের ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান সেট করতে চাই, ওরা কে আমার সাথে ই করবে, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান সেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান সেট করে। তো প্ল্যান সেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যান সেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়, যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা, তো ওই মেয়ের এই প্ল্যান সেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়ালগুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই, মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি।
আচ্ছা,
তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখা অনেকের উত্তর মিলেও যাচ্ছে।
আচ্ছা,
তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাওয়াই সে, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে। এবং যখন চলে যায়, ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই জন্য এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে, তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়। যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থতা মানে খুব মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা, সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ অ্যান্ড মানে অসুস্থতা ব্যাপকভাবে পেয়ে বসে, এবং দুই তিন দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করো, আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছ না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে, তো ওই 5-7 বছর আগে তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে, তার মা বা সামন বলে যে তার তো তেমন কেউ নাই, মানে এই একজনই মা বা মানে মাই আছে আর কেউ নাই আর কি। তো ওরা বলে যে এটাকে ওকে বোঝা দাও, তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে বোঝা দাও। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি নিয়ে আসতে হবে। তো ও যখন বের হয়, ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে, তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো ও যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 9:50, মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। সে যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু, এটা হচ্ছে মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায় পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকে। মহিলাটা যে কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নাই, পুরো অন্ধকার।
আচ্ছা,
পুরো অন্ধকার, এবং তখন বুক ছেদ করে ওঠে, এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি।
আচ্ছা,
তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কিনে, কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে, তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি। তো সেখানে যায়, সেখানে যায় বাসায়, যখন ঢুকে বাসায় যে ঢুকে যায়, কোনো সাড়া শব্দ নেই, যে ওই রুমে যায় যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে, এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই।
আচ্ছা,
তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না, নাকে হাত দেয়, দেখে মনে হচ্ছে সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার, এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যে এখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রে বেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে, হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে, এটা বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থতা মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার, তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য। যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না, ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটা লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে দেয়। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যে আচ্ছা এগুলো হতে পারে, এটা কাল কল্পনা বা সামথিং, তো গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের, আপনার বিদ্যুৎ বিদ্যুৎ খুব কম, সাপ্লাই কম, মানে ওরকম ই না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না তার, যে আপনার যে এই যে টোটাল যে খরচটা এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা।
আচ্ছা,
তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশে নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে, ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি, মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে, তো বান্ধবীরা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই, গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আসে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আসবে যে কারা ঘুর ঘুর করতেছে, অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছে ঘরের মধ্যে, টেক কেয়ার করার কিছু নেই এরকম অবস্থায়। তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাবো, তার মেয়ের লাশ গেছে সামনে। তো যখন ও মানে যায় মাটা এখানে, ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে বসে দেখে বান্ধবী হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে দ্যাব দ্যাব করে। বান্ধবীটা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে, চিৎকার করে এসে পরে ওর মা আসে আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে, সামহাও চোখ কিভাবে খুলছে কি কোনো। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি সৎকার করবেন আর কি। তো তিনি ওই আসে, এসে আসার পর দেখে লাশটা, দেখে দেখে বলে যে এত শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল গোসল করা। কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতো, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশ গুলো হচ্ছে উল্টা পাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য, সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পর না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের জানাবে। পরদিন তার সৎকার করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে মানে হোস্টেলটা ছেড়ে দেয়
সৎকারের পরে,
সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতো এখানে।
আচ্ছা,
ওই যে কাপড় মাথার মধ্যে দাও, মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো, এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছে না।
ওকে, ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা পিকচার একটু আগেই আপলোড করলাম আপনাদের জন্য, যেই পিকচারটা আমাদের আমাদের এখন যে স্টোরিটা, সেই স্টোরিটার পিকচার, এবং সেই স্টোরিটার সাথে আমরা পেয়েছি, উই গট অল দিস পিকচার্স ফ্রম ফাহাদ। ফাহাদ যে ঘটনা লিখছেন সেটা তিনি যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, and all other listeners of Bhutasam, wishing you all a very happy Eid Mubarak. Hope you are well. It's Fahad back again from Auckland. I'm going to share a true story, which is still a big UN cry of a small Kiwi town named Melton. As you know, New Zealand is the world's one of the most beautiful countries. এখানে সাউথ আইল্যান্ডের প্রতিটা সিটিজ, টাউনস এবং সাবার্বস সব যেন একটা আর একটা জায়গার সাথে সৌন্দর্যের পাল্লা দিয়ে চলে। আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া, কিন্তু এর মাঝে আমরা কেউ এর মানে সৌন্দর্য আমরা কেউ এর অন্ধকারের কথা চিন্তা করতে পারি না। আমার নিজের প্রত্যক্ষ করা দিনের অনেক প্রাণবন্ত শহর ও রাত এবং রাত আটটার পর নির্জন চুপচাপ হয়ে যায়। আসল ঘটনায় আসা যাক। মিল্টন সাউথ আইল্যান্ডের অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি এবং এটা জাস্ট মানে এখানে 2000 লোকের বসবাস। ঘটনাটি হলো মিল্টন উল মিল এর যে কিনা যেটা কিনা হন্টেড এবং ক্রাইম সাইটস এর জন্য অ্যাবান্ডন্ড এখন, এবং এটি আমার কালেক্টেড ঘটনা। আমি ঘটনাটি কালেক্ট করেছি এই মিলের এক সময়ের ওয়ার্কার জন রবার্টস এর ছেলে উইলিয়াম রবার্টস, এবং সে ওই মিলে জব করেছিল, হু ইজ নাও অ্যাবাউট 65 ইয়ার্স ওল্ড। 1897 মিলটা তৈরি করা হয়, তারপর থেকে খুব ভালো মতোই উল তৈরি করা হয় এবং খুব ভালো পজিশনে যেতে থাকে সেই কোম্পানিটি। বাট বিপত্তি ঘটে 1901 সালে, জাস্ট 4 বছর পরে, এই মিলটা যে তৈরি হওয়ার 4 বছর পরে, ইট ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই আ ফায়ার, যেখানে অ্যারাউন্ড 75 জন অর্থাৎ 75 জন কর্মচারী পুড়ে যায় এবং পুড়ে তারা মারা যায়। তারপর সব প্রতিবন্ধকতা কাটিয়ে 1902 সালে, মাত্র 1 বছর পর, তারা আবার সেটা নতুন ভাবে চালু করে এবং মিনিমাম রেঞ্জে কাজ শুরু হয়ে যায়। বাট তখন থেকে ওয়ার্কাররা অনেক কমপ্লেইন করতে থাকে, খুব শার্প স্ক্রিমিং, ভালো চিৎকার আসতো, ফোটা ফোটা রক্তের ছাপ ওয়ালে থাকতো এবং মেশিনেও ফোটা ফোটা রক্তের ছাপ দেখা যেত। যেমন একজন ওয়ার্কারের মতে, তখন 1940 সালে উল পাইলিং করতো সে, এবং একদিন নাইট শিফটে কাজ করছিল সে, এবং সে দেখতে পায় যে অন্ধকার একটা মেশিন হঠাৎ চলতে শুরু করেছে। এবং বাট ওই সময় ওই দিন আর কেউ ছিল না মিলে। প্রথমে সে ভাবলো হয়তো যান্ত্রিক ত্রুটি, সে ওইটা চেক করতে যায় গিয়ে দেখতে পায় কেউ একজন মেশিনের দিকে ঘুরে উল পাইলিং করছিল, এবং লাইটের মৃদু আলোয় সে বুঝতে পারে যে কোনো একজন যার পরনে কিনা 19 শতাব্দীর কোনো একটা ড্রেস পরা, এবং সে উল পাইলিং করছে। এবং যখন সে কাছে যায় ডাক দেওয়ার জন্য, এমন সময় অবয়বটা দিকে মাথা ঘুরিয়ে নেয় এবং এরপর যা দেখতে পায় সেটা সে দেখার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে দেখে যে ঝলসানো মুখের একজন মানুষ, যার গান দিয়ে কালো কালো রক্ত বের হচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছু একটা সাথে তার ধাক্কা লাগে এবং সে অচেতন হয়ে পড়ে। তার পরের দিন সকালে অন্য ওয়ার্কাররা তাকে এসে বাঁচায় এবং তাকে উদ্ধার করে আর কি। আরেকটা ঘটনা হচ্ছে, এখানে একজন ওয়ার্কার তার মাথায় লুমিং মেশিন, যেটা লুম সেই শিক্ষা, সেটা মানে সেটা থেতলানো অবস্থায় পাওয়া যায়, মানে মাথা থেতলানো অবস্থায় পাওয়া যায় এবং কোনো কারণ অথবা কোনো শত্রুতা ছাড়াই এরকম একটা ঘটনা ঘটে যায়। আবার এবার আসা যাক যার থেকে ঘটনা কালেক্ট করেছি তার ঘটনায়। তার মতো করে বলছি, তখন 1980 দিকে আমরা মিল ওপেনিং এবং ক্লোজিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন একদিন রাত 8টায় কাজ শেষ হওয়ার পর জাস্ট দরজা বন্ধ করে বের হব, এমন সময় ভেতর থেকে লুমিং মেশিনের সাউন্ড পাই। এবং এটা জাস্ট এমন, তখন আমার সাথে দুজন এমপ্লয়ি ছিল, তারাও শুনতে পায়, আমি একা না। ফার্স্টে আমি তাদের বললাম যে হয়তো কোনো একটা ভুল হচ্ছে, হয়তো আমরা মেশিনগুলো শাট ডাউন করতে ভুলে গেছি। বাট তারা বলল যে দে আর নট। দেন চেক করার জন্য আমরা ভেতরে গেলাম এবং তিনজনই দেখলাম একটা মেশিন অপারেট করা হচ্ছে উইদাউট এনি ওয়ান। সো ইলেকট্রিক প্রবলেম ভেবে জাস্ট মেশিনের সুইচ অফ করলাম অ্যান্ড ইনস্ট্যান্টলি তিনজনই শুনতে পাই কেউ একজন বলছে রান আওয়ে। ওই মুহূর্তে খুব ভয় পেয়ে যায় আমরা তিনজনই। তারপর কয়েকজন থেকে সবাই একটু সাহস সঞ্চয় করে সবাই বের হয়ে আসি। 1962 সালে অ্যালায়েন্স টেক্সটাইলস বিজনেসটা টেক ওভার করে এবং তারা প্রিভিয়াস ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অফার করলে বেশ কিছু ওয়ার্কার তা রিফিউজ করে অ্যান্ড তাদেরকে একটা রুমে লক করে রাখা হয়েছিল আনটিল দে সাইন অ্যান্ড তারা এগ্রি না করে ততক্ষণ পর্যন্ত। অ্যান্ড এরপর আর মানে এর জন্য লং প্রোটেস্ট হয়েছিল এবং ওল্ড এমপ্লয়িজরা প্যারানর্মাল জিনিসপত্র দেখতে পেত এবং অনেক কমপ্লেন করতো। 1999 এই মিল অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা অ্যাবাউট মিল্টন ওল্ড মিল। ঘটনাটা যার থেকে কালেক্ট করেছি সে তার নিজের ড্যাডের উইকনেস অ্যান্ড তার কথা ট্রাস্টওয়ার্দি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে লেগেছে আমার সেরকম। অ্যান্ড লোকেশন কন্ডিশন বোঝানোর জন্য কিছু পিকচার্স দিলাম, স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ান্স অ্যাগেন ঈদ মোবারক টু অল, আল্লাহ হাফিজ। ফাহাদ ফাহাদ ঈদ মোবারক। অ্যান্ড আপনাকে চমৎকার এই ঘটনাটি শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আমরা আবারও অডিও ক্লিপে ফিরে যাবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ইউরোপে থাকে তারা সবাই জানে যে এখানকার হাইওয়ে পাশে ফর স্মোকিং অ্যান্ড ইমার্জেন্সি টয়লেটের জন্য একটি প্লেস রাখা হয় যেখানে মানুষ সিগারেট ধূমপান করতে পারে অথবা টয়লেটে যেতে পারে। তো আমি এখন ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে কয়েক মাস আগেই ঘটেছে। আমার জার্মানির রাজধানী বার্লিনে যাওয়ার জন্য ইমার্জেন্সি একটি কাজ পড়ে। তো আমি একটি বাসে রাত 10:30 সময় বার্লিন যাওয়ার জন্য রওনা হই। আমার এখান থেকে কাসেল নামক একটি শহর আছে, সেখানে বাসটি প্রায় রাত 2টার সময় সেখানে গিয়ে থামে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তখন সেখানে অলরেডি বাসের মধ্যে তখন সবাই ঘুমাচ্ছিল, তো কাসেল থেকে তত বেশি প্যাসেঞ্জার নেয়নি, কয়েকজন মানুষকে নেয়। আর বাসের সবগুলো সিটি প্রায় খালি ছিল বলতে গেলে। তো আমি তখন আমার সাথে বাসের মধ্যে একটা মেয়ে এসে বসে আমার পাশে, আমি জানলার সাথে ছিলাম, মেয়েটি আমার পাশে এসে বসে। মেয়েটি ড্রেস আপ ছিল অনেক আগের, আর মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে যেতো, কারণ মেয়েটার ড্রেস আপ ছিল অনেক আগের আর মেয়েটি পুরো ধুলো মাখা ছিল, লাইক অনেক দিন যদি কেউ গোসল না করে থাকে এরকম। দেন আমি তত কিছু মনে করিনি, ঠিক আছে কিছু মনে করলাম পুরো বাসের মধ্যে সিট খালি আছে, তো আমার সামনে এসে আমার সাথেই বসলো, একটু মনে মনে খুশি হয়েছিলাম বলতে গেলে। পুরো বাসের মানে পুরো রাস্তার বাকি রাস্তার মধ্যে উনি আমার সাথে একটা কথাও বলেনি। দেন রাত 3:30 সময় একটি হাইওয়ের সামনে আমাদের বাসটা থামে ফর ব্রেক, স্মোক অথবা টয়লেটে যাওয়ার জন্য বাসে থামানো হয়, 10 মিনিটের ব্রেক দেয়। আমি তখন নামতে চাই, নামার সময় আমি মেয়েটাকে বলি যে আমি কিছু নামবো, আমি নামবো, প্লিজ আমাকে একটু জায়গা দেয়। তো মেয়েটা বলে আমিও নামবো এখন এখানে। দেন আমি বলি ওকে, আমি কিছু মনে করি না, আমিও নামি, মেয়েটাও নামে, আমি দেখি মেয়েটা নামে। নামার পর আমি টয়লেটে যাই, ফার্স্টে আগে টয়লেটে যাই। টয়লেট করে আমি যখন বের হই তখন আমি মানে একটু অবাক হই যে মেয়েটা আমার টয়লেটের দোষ থেকে 1-2 হাত সামনে মেয়েটা আমার জন্য অপেক্ষা এরকমই লাগতেছে, আমার জন্য মেয়েটা আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বাসের মধ্যে বাস থেকে হেল্পার ড্রাইভার নেমেছে, আর 2-3 জন নামছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে বাসের মধ্যে। দেন আমি মেয়েটাকে বলে মেয়েটাকে আমি কিছু না বলে সামনে চলে যেতে চাই, তখন মেয়েটা আমাকে পিছন থেকে বলে এক্সকিউজ মি, শুন বলেন, আমি মানে জার্মান ভাষা বলে এক্সকিউজ মি শুনে একটু, আমি বলি ইয়েস বলেন, বলে আপনাকে আমার মানে একটু মোটামুটি ভালো লাগছে, আপনি কোথা থেকে আসছেন আমার সাথে একটু কথা বলে, আমি বলি আমি ফ্রম বাংলাদেশ, দেন এইভাবে একটু কথাবার্তা বলতে বলতে মেয়েটাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি, মেয়েটা আমাকে বলে ওনার নাম রফিয়া এরকম লাইক সামথিং, দেন একটু কথা বলতে বলতে আমি একটা সিগারেট ধরাতে যাই, মানে আমি যেহেতু একজন স্মোকার স্মোকিং করার জন্য সিগারেট ধরাতে যাই, ঠিক তখনই মেয়েটা আমাকে বলে প্লিজ আমি সিগারেটটা ধরেন না, আমি সিগারেটটা পছন্দ করি না, তো আমি তখন মেয়েটাকে রেসপেক্ট দেখাতে আমি সিগারেটটা মানে ধরাইনি, দেন মেয়েটা আমাকে বলে চলো আমরা একটু হাতাহাতি করি, আমি তখন একটু মানে অনুভব করি কারণ এখন যেহেতু জার্মান মানে পুরো ইউরোপে সামার সিজন চলছে, তো এখানে প্রচন্ড মানে ভালোই গরম বলতে গেলে, তো আমি যখন বাস থেকে নামি তখন আমার কাছে ভালোই গরম লাগতেছিল, কিন্তু মেয়েটা আসার পর আমার মাঝে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল জানি না কেন, মানে তো আমি তত কিছু আর খেয়াল মনে করি না, তাই আমি ভাবছি এটা একটা বন জঙ্গলের এলাকা, সামনে কোনো মানবসতি নেই হাইওয়ের সামনে, তো লাগতে পারে রাত যেহেতু, আমি এটাকে কোনো কানে দিই না, মানে আমি এটা তখন কোনো কিছু মনে করি না, দেন মেয়েটা আমাকে বলে চলো আমরা একটু ওই দিকে যাই, মানে একটু মানে বাস থেকে একটু দূরে উনি নিয়ে যেতে চাচ্ছিল আমার সাথে কথা বলতে বলতে, আমি বলি না বাসের মধ্যে বাস তো ছেড়ে দেবে একটু পরে, বলে না ছাড়বে না, কারণ ওনারা দেখছে আমরা নেমেছি আর আমাদের ছাড়া ওনারা যাবে না, অ্যালাউন্স করবে আমাদের জন্য, আমি বলছি ওকে ঠিক আছে, কথা বলতে বলতে মেয়েটার মানে কথাগুলি আমার প্রচন্ড ভালো লাগতেছিল, মেয়েটার কথাগুলি এক কথায় আমি মগ্ন হয়ে শুনতেছিলাম মেয়েটার কথা, আমিও কথা বলতেছিলাম, আমি বেশি সময় মেয়েটার কথাগুলি শুনছি, আমি মানে মানে এত ভালো লাগতেছিল মেয়েটার কথাগুলি আমার সাথে, আমি জানি না কি কথা বলতেছিলাম আমি, কিন্তু আমি জাস্ট মেয়েটার কথা শুনেই যাচ্ছিলাম আর এরকম এক পর্যায়ে, এরকম মানে কত মানে কয়েক মিনিট পরে আমি মানে আচমকা মানে আমি আমাকে পিছন থেকে কেউ ধরে আচমকা নিয়ে পুরো চমকে উঠে আমি আমি আর পিছন থেকে আমার যে কি হেল্পার আমাকে ধরছে পিছন থেকে আমার কাঁধে ধরছে, ধরে বলে কি আর ইউ ক্রেজি, আমি বলি আমি কি করছি, মানে মেয়েটা লোকটা মানে হেল্পার আমাকে প্রায় গালাগালি শুরু করে দিয়েছে যে আপনি কি মরতে যাচ্ছেন এরকম, আমি বলি আমি কি করছি, বলে কেন আপনি হাইওয়ের সামনে যাচ্ছেন আপনি কি মরা মরতে চান, আমি বলি না আমার সাথে তো আসছে আমরা তো কথা বলতেছি, বলে কি আসছে আপনার সাথে, দেন আমি মানে পিছনে ঘুরে রাস্তাটা বিশ্বাস করেন পিছনে ঘুরে দেখি কেউ ওখানে ছিল না, মানে আমার মানে পিছনে ঘুরে দেখি আমি যে মেয়েটার সফির সাথে আসছি এসেছিলাম এখানে কথা বলতে বলতে সফি এখানে ছিল না, এখানে কেউ ছিল নো বডি ওয়াজ দেয়ার, কেউ ওখানে ছিল আর প্রচন্ড ভয় পেয়ে যায় মানে তখন হেল্পার আমার প্রচন্ড গালাগালি শুরু করে দিছে, উনার চিল্লা চিল্লিতে বাসের মধ্যে সবাই এক প্রকার জেগে গেছে, উনি কেউ সবাই মানে হাসতেছিল, মানে আমার নিজের মধ্যে খারাপ লাগতেছিল এসব দেখে, অনেকে মানে কয়েকজন বললো পুলিশ কল করার জন্য কারণ এইটা নাকি আমি সুইসাইড করার জন্য আসছি এরকম একটা আমার মানে সুইসাইড করার জন্য আমার ইচ্ছা এরকমের জন্য, আমি বলি না এভরিথিং ইজ ওকে, দেন আমি ওই যে হেল্পার ছিল ড্রাইভার ছিল সবাইকে বলি কিন্তু তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করে না, দেন আমি সেই বাসের মধ্যে করেই বার্লিন শহরে যাই, দেন আমি তাদের কাছে দেখতে চাই যে আমাকে ভিডিও ফুটেজটা দেখান সিসি ক্যামেরা থেকে, দেন ওনারা আমাকে দেখায় রাস্তাতে আচমকা সত্যি একটা ঘটনা যে আমি মানে বিলিভ করুন আমি সিসি ক্যামেরা স্পষ্ট দেখতে পাই আমার সাথে মানে কাসেল থেকে যে কয়েকজন উঠেছে সেখানে সেই মেয়েটি ছিল না, এই ভেন আমার সাথে যে মেয়েটা বসেছিল আমার সাথে ভিডিওতে দেখা গেছে সেখানে কেউ ছিল না, আমার সাথে ব্যাটসম্যান আমি সম্পূর্ণ একা ছিলাম সিটের মধ্যে, আমি দুই সিটের মধ্যে আমার সাথে কেউ বসে নাই, ইভেন আমি যখন বাস থেকে নামি ওই ব্রেক নেওয়ার জন্য মানে ব্রেকের সময় যখন নামি তখন সেখানে কেউ ছিল না মানে আমার সাথে কেউ নামে নাই, আমি নিজেও যাই না আমি কেন আমার সাথে কে ছিল অথবা কেন বা এই মেয়েটি আমাকে মৃত্যুর মুখে ভুলে যাও এটা জার্মানি এখানে অনেক কিছু থাকতে পারে আছে তো এটা ভুলে যাওয়াই ভালো, কিন্তু আসলে আমার কাছে এখনো মানে আমি ভুলতে পারিনি, এটা আমার লাইফে একটা মেমোরেবল একটা স্টোরি হয়ে থাকবে সারা জীবন যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি নিজেও জানি না কেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কেন এবার মেয়েটা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, কারণ হাইওয়ের মধ্যে যদি আমি আরেকটু পা বাড়াতাম আমার নিশ্চিত মৃত্যু ছিল, আমি নিজেও জানি না আমার কাছে কোনো অ্যান্সার নেই, আপনাদের কাছে কোনো অ্যান্সার জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
That's right.
The night comes alive with Gramin phone. Shunchen Shapshuma ready for the point to FM. রাস্তার আপনার সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা, এবং এখন তো মোটামুটি রাস্তায় আমি কোনো মানুষজন দেখতেই পাচ্ছি না, একটা গাড়ি অবশ্য দেখতে পাচ্ছি, গাড়িটা থেমে আছে আমাদের স্টুডিওর নিচে, দুই একটা গাড়ি যাচ্ছে, এটা ভালো সাইন, অনেকে হয়তো ঢাকায় বা ঢাকার বাইরে থেকে এসে পৌঁছেছেন, ইদানিং যারা আসছেন তারা অনেকেই বলছেন যে খুব অদ্ভুত সময়ে বাসগুলো এসে ঢাকায় নামিয়ে দিচ্ছে, বিকজ অনেক জোরে চলে বাসগুলো এবং খুব অস্বাভাবিক মানে ভাবেই খুব আনএক্সপেক্টেড একটা সময়ে এসে ঢাকায় পৌঁছাচ্ছেন সবাই। তো আমি যাই হোক, আমি ছবিগুলো পোস্ট করেছি এবং অলরেডি আমি দেখছি যে আপনারা অনেকে সেটা দেখেও ফেলেছেন, এবং এবং আমাদের সঙ্গে অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে অনেকেই অনেকেই লিখছেন এখানে যে এখানে মানে অনেকে মিউজিক চেঞ্জ করার কথা বলছেন। ওকে, একটা ব্যাপার হচ্ছে কি যে মিউজিক এমন একটা জিনিস যে এটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কয়েকবার আপনাদের কথা শুনে কিন্তু একবার চেঞ্জ করেছি, বাট আপনারা আমার মানে একটা প্রশ্ন সবসময় বলেন আবার যে সে পুরোনো মিউজিক ফিরিয়ে নিয়ে আসে, তখন আপনারা আবার সেটা বলেছেন, এটা হচ্ছে মুশকিল। আপনারা ঠিক যতজন বলেন যে গ্রামের ঘটনা শুনবেন ঠিক ততজনই বলেন শহরের ঘটনা শুনবেন, বিপদটা এখানে। আপনারা ঠিক যতজন বলেন যে মানে এটা হচ্ছে যে আগের স্টোরি ভালো ছিল ঠিক ততজনই বলেন যে এখনকার স্টোরিগুলো বেশি ভালো হয়, মুশকিলটা এখানে এই ব্যাপারটা থাকবেই এবং এই ব্যাপারটা মাথায় রেখে আমরা সবসময় চলি। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ, এই মিউজিকই থাকবে, এই মিউজিকের সাথে নতুনত্ব আনার তো কিছু প্ল্যান আমাদের রয়েছেই, সে সাথে আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে, সেটা একটু মেনে নিতে হবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মোহাম্মদ শিশির লিখেছেন আই স্টোরি, মিরন খান আমাদের লিখেছেন ফুল সাউন্ড দিয়ে ফুটে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন তিনি, রিয়াদ হাসান আমাদের সাথে আছেন, উইচের একটা ছবি দিয়েছেন তিনি, মোহাম্মদ শিশির লিখেছেন নাইস স্টোরি, রাজ্যহীন রবিন রাজ লিখেছেন অসম স্টোরি, আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের শিখা মুন লিখেছেন আশা করি খুব ভয়ের হবে, এছাড়া আমাদেরকে নুসরা জাহান এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেন আবু হেনা হবিগঞ্জ থেকে খুব ভয় লাগছে, আমাদের সাথে লিখেছেন নিশির আয়না অনন্যা নিশির অনন্যা জেবা এবং খুব ভালো লাগছে তার কাছে, এমডি সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এবং সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন, এমডি আচ্ছা সুপার বয় আবিদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি সিলেট থেকে আছেন, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সায়েন্টিস্ট নাবিল, কেউ নিজেকে সায়েন্টিস্ট বলছেন, কেউ নিজেকে সুপার বয় বলছেন, ভালোই। সুজন খান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আচ্ছা আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আর রনি সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা নেক্সট স্টোরিতে যাই, এটা একটা ইমেল, সেই ইমেলটা আমরা পড়বো এবং এই ইমেলটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন, আমি আবির আহমেদ নিউ ইয়র্ক থেকে লিখছি, আজ আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো, বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। 2012 সাল থেকে ভোটাসমের নিয়মিত শ্রোতা, কিন্তু সময়ের অভাবে এবং দিনের বেলায় ভোটাসম হাওয়ায় অনেক সময় লাইভ শোনার সুযোগ হয় না। যাই হোক, আজ অনেক দিন যাবত ঘটনাটি পাঠাবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না, আজ সুযোগ করে পাঠালাম। আমি যে ঘটনা শেয়ার করব জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার সাথে যা হয়েছে তা আমি ছাড়া কেউ বুঝবে না আর কাউকে বোঝানো সম্ভব না। আজ পর্যন্ত আমি এই ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি, আজও আমার প্রতিনিয়ত এই ঘটনাটি আমাকে ভাবায়। আমি আমেরিকায় 2014 জুলাইয়ে এখানে আসার পর আমার পরিচিত তেমন কেউ ছিল না, অনেক কষ্টের পর নিউ ইয়র্ক সিটিতে এখানকার একটা বেশ নাম করা রেস্টুরেন্টে আমি চাকরি পাই, সঙ্গত কারণে আমি নামটা বললাম না, যদিও পজিশনটা প্রথমে ভালো ছিল না আমার, কিন্তু পরবর্তীতে আমার কাজের দক্ষতা দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে এবং রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন তার সকল হিসাব নিকাশ দেখাশোনার কাজে সাহায্য করাই ছিল আমার ডিউটি। রেস্টুরেন্টের প্রতিদিনের প্রতিদিনকার হিসাব নিকাশ যা হতো ছিল কাউন্টারের একজনের,
তিনি প্রতিদিনের বিল তৈরি করে ম্যানেজারের হাতে দিতেন আর আমি ম্যানেজার সেগুলো হিসেব করে রেখে যেতাম। কাউন্টার রুমের একটু বর্ণনা দিই, রেস্টুরেন্টের মেইন ডোরটা ছিল সোজা লেফট সাইডে, রেস্টুরেন্টের ভেতরের টেবিল ইত্যাদি মানুষের বসার জায়গা, দুই পাশে টেবিলের মধ্য দিয়ে আবার চলাচলের জন্য ছোট রাস্তা এবং সেই রাস্তা এবং রাস্তাও আছে এবং সেই দিক দিয়ে একটু সামনে এগিয়ে এলে আবার বামে হলো কাউন্টার রুম, যা বাইরের কারো চোখে পড়ার মতো না। প্রতিদিন আমি যখন রেস্টুরেন্ট থেকে বাসায় যেতাম তখন যাওয়ার সময় রেস্টুরেন্টের সবকিছু দেখে যেতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত আমার কাউন্টার রুম দেখা হয়নি কারণ কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আমার ডিউটি ছিল দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। কাউন্টারে বিল তৈরি করতেন যিনি, তিনি রাত 10টার সময় ম্যানেজারের হাতে বিল দিতেন। আমি পরে রাত 10:30টার দিকে ম্যানেজারের রুমে গিয়ে হিসাব নিতাম। এই জন্য কাউন্টারের লোকের সাথেও আমার পরিচয় হয়নি। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। একদিন রাতে ম্যানেজার আমায় ওনার রুমে একটু তাড়া আছে বলে একটু তাড়াতাড়ি চলে যান এবং আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যান। আমি সবকিছু ঠিকঠাক মতো দেখে ম্যানেজারের রুমে ফিরছিলাম, তখন আমি শুনলাম কাউন্টারের রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, লাইক কেন কোন বইয়ের পাতা উল্টালে যেরকম হয় সেরকম আওয়াজ। আমি কাউন্টারের রুমে গেলাম, এই প্রথম দেখলাম কাউন্টার রুমের যে অবস্থা প্রায় আমাদের দেশের গুদাম ঘরগুলো যেমন হয় সেরকম। ভাবলাম এখানে বসে লোকগুলো কি বিল তৈরি করে কিভাবে, দেখলাম সেখানে একজন লোক চেয়ারে বসে টেবিলের ওপরে কি যেন লিখছে। আমি ওনার কাছে গেলাম, দেখে মনে হলো 25-26 হবে বয়স। আলাপ আলোচনার পর জানতে পারলাম যে স্টিভেন জেমি, তিনি একজন আমেরিকান এবং আমার নিউ ইয়র্কে তার বাসা, আর এখানে কাউন্টারে তিনিই বিল তৈরি করেন। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমার পরিচয় দেওয়ার আগে তিনি বলে, আই নো ইউ, ইউ আর আবির, রাইট? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা তো কোনো সময় আগে মিট করিনি, নেভার মিট বিফোর, হাউ ডু ইউ নো মি? তিনি উত্তর না দিয়ে শুধু মুচকি হাসলেন। যেহেতু কারোর সাথে পরিচয় ছিল না তাই ওনার সাথে ধীরে ধীরে বেশ ভাব জমে গেল, আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন রাত 10টায় আমি কাউন্টার রুমে চলে যেতাম আর ওনার সাথে বসে গল্প করতাম, বেশ ভালো লাগতো। একদিন স্যান্ডেতে ওনাকে বারবার বলার পর বের হলাম ঘুরতে, যদিও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। রাস্তায় দুজনে হাঁটছিলাম আর কথা বলছিলাম, বলে রাখা ভালো যে তিনি নিজ থেকে তেমন কোনো কথা বলছিলেন না, শুধু জিজ্ঞেস করতাম এইটুকুই বা একটু আধটু। এই দিন আমি ওনার বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। হাঁটার সময় সিটির ভেতরেই একটা বাসা দেখে তিনি বলেন, মাই হাউস। আমি দেখলাম বেশ দূরে না, রেস্টুরেন্টের বেশ কাছেই আর খুব সুন্দরও। 15-20 দিন পর এরকমই চললো। একদিন কাউন্টার রুমে 10:30 গিয়ে দেখি উনি নেই। 2-3 দিন যাওয়ার পরও দেখলাম উনি আসেননি। তখন আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ওয়ার ইজ জেমি? উনি এমন ভাবে আমার দিকে তাকালেন যেন তিনি অদ্ভুত কিছু দেখছেন। তখন তিনি আমায় কিছু বলতেন, কিন্তু ঠিক তখনই বসের ডাকে তিনি ক্যাশ কাউন্টারে গেলেন। পরের দিন বিকেল 3টার দিকে আননোন একটা নাম্বার থেকে আমার কাছে কল আসছে। আমি রিসিভ করে হ্যালো বলার পরেই বুঝতে পারলাম যে আমি আমায় বলল যে অ্যাক্সিডেন্ট করেছে সে এবং বাসায় আছে। আমায় বাসা দেখিয়েছিলেন সেদিন হাঁটার সময়, তাই বাসা চিনতে অসুবিধা হলো না। যাওয়ার সময় ভাবলাম যে ওই অ্যাক্সিডেন্ট করেছে তাহলে বাসায় হসপিটালে থাকার কথা, পরে ভাবলাম গুরুতর কিছু হয়নি তাই বাসায় পৌঁছে আমি কলিং বেল চাপলাম। ভেতর থেকে 35-40 বছর বয়সের একজন মহিলা দরজা খুলে দিলেন, দেখে মনে হলো জেমির মা হবেন তিনি। আমি কাউকে চিনতাম না তাই ওনার উদ্দেশ্যে ভেতরে প্রায়ই গিয়েই জিজ্ঞেস করলাম, ওয়ার ইজ জেমি? মহিলা বসার সোফায় বসে থাকা একজন ভদ্রলোক আমার দিকে তায়্য চোখ বড় বড় করে তাকালেন দুজনেই। আমি ভাবলাম হয়তো বুঝতে পারেননি তাই আবার জিজ্ঞেস করলাম, ওয়াই জেমি? সোফায় বসে থাকা ভদ্রলোক বললেন, হোয়ার ইউ? আমি বললাম, জেমিস ফেন। মহিলা বললেন, ইউ ডোন্ট নো, হি ইজ নট অ্যালাইভ, এবং জানালেন যে জেমি 3 বছর আগে মারা গেছে। শোনা মাত্র আমি খুব শকড, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি পৃথিবীর ওপরে আছি। কিছু না বলে আমি তাদের বাসা থেকে ব্যাক করলাম। ব্যাক করব বলে ঘুরে দাঁড়ালাম। সেই মুহূর্তে যেই মুহূর্তে ঘুরলাম সেই মুহূর্তে যে মেয়েটার ছবি আমি দেখলাম যে দেয়ালে ঝুলছে, ঠিক যেরকমটা আমি দেখেছিলাম কাউন্টার রুমে, সাথে সাথে আমি ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। আমি তো পুরো শক, যখন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলাম, বুঝতে পারছিলাম না যে ব্যক্তি যে ব্যক্তি 3 বছর আগে মারা গেছে তার সাথে আমি মাত্র দুই থেকে আড়াই মাস আগে কিভাবে কথা বললাম, কিভাবে হাঁটলাম একসাথে। তারপর ধীরে ধীরে তাদের বাসা থেকে বের হলাম, যদিও আমার হাঁটার অবস্থা ছিল না, আর আর তারা পেছন থেকে আমায় ডাকছিল। আমি সোজা রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে সবকিছু বললাম। ম্যানেজার বলল, আমি সেদিনই খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি জেমির কথা বলো এবং 3 বছর আগে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। জেমির নাকি এখানকার কাউন্টারে হিসাবকারী ছিল, কাউন্টারে হিসাব করে ম্যানেজারকে বিল দিত, আর তার এখান থেকে যাওয়ার পথেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমাদের এখানে আগে নাকি একজন ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে ছিল এবং তার সাথেও নাকি একই রকম ঘটেছে। এরপর থেকে ওই কাউন্টার রুম নাকি বন্ধ আছে প্রায় 2 বছর ধরে, অথচ আমি প্রতিদিন ওখানে যেতাম। তারপর ম্যানেজার আমাকে এখানকার যে বিল দেয় তার সাথে পরিচয় করিয়ে দেন এবং ক্যাশ কাউন্টারে বিল তৈরি করতো সে, এবং বুঝতে পারলাম আগের কাউন্টারে আমি ছাড়া আর কেউ যেত না আর থাকতো না। আমি সেই বন্ধ ঘরে যে জেমির সাথে কথা বলতাম, আর আমার সেদিন আমাদের সেদিন খুব জ্বর হয় এন্ড আমি ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে ভাবলাম যে এটা কি হলো। তখন মনে পড়লো জেমির সাথে তোলা ছবির কথা, মোবাইলে দেখতে যাব, আর অমনি দেখলাম মোবাইল হ্যাক করেছে আর কেমন যেন রিসেট দেখাচ্ছে। আমি জানি না আমার সাথে কিভাবে এটা হলো, আজও আমি এর কোনো উত্তর পাইনি। রাসেল ভাই, এরপর থেকে আমি জেমিকে দেখিনি কখনো, আজও আমি এই রেস্টুরেন্টে আছি এবং আমি এখন মেইন ম্যানেজার হিসেবে আছি এখানে। আজও আমায় আমার জীবনের এই ঘটনাটি ভাবায়। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমি কার সাথে 2 বছর যাবত বন্ধ কাউন্টার রুমে গিয়ে কথা বলতাম, আমি কার সাথে ঘুরে বেরিয়েছিলাম, যদি এগুলো ভুল হতো তাহলে জেমি কিভাবে তার বাড়ি দেখালো আমাকে, আর আমিও চিনতে পেরে গিয়েছিলাম কিভাবে, কিভাবে জেমির ছবি তার বাড়ির দেয়ালে টাঙানো দেখে আমি চিনতে পারলাম যে এটাই আমার দেখা সেই জেমি, সেই লোক। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এই তো সময়
Yes, the night comes alive with Grameen phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 101.1 FM। আমি রাসেল, আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার দ্রুত সময়ে। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ঘটনা শুনলেন, আমাদেরকে টেক্সট করলেন, টেক্সট না ইনবক্স করলেন, আমাদেরকে কমেন্ট ক্লিক করলেন, আমাদের পোস্ট শেয়ার করলেন, লাইক দিলেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা যারা ঢাকা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন অলরেডি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনারা যারা এখন ঢাকাতে এখন এসে পৌঁছানো কিছুক্ষণ মধ্যে এসে পৌঁছাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিরাপদ হোক আপনাদের ভ্রমণ, এবং আপনারা নিশ্চয়ই অনেক চমৎকার ঈদ কাটিয়ে এখন ফিরে আসছেন। আমি জানি দিই আমাদেরকে কিভাবে আপনারা ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, ঘটনা পাঠাতে চান, তাহলে মোবাইলের তাহলে আপনাকে যেটা করতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio50.fm, which is bhutasam@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের প্রথম অতিথি এখনো আছেন এবং তিনি একটা জিনিস শেয়ার করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার আপনার নামটা প্লিজ আপনি আরো একবার বলবেন, তারপরে আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার সঙ্গে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে এবং আপনি অনেক প্রবলেমে আছেন, সেই প্রবলেমগুলো হবার মেইন কারণ হচ্ছে আপনার আপনাকে আপনি মনে করেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা আপনার পরিবারের কেউই করেছে। এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন যে আপনাকে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে?
আসলে পরিবার না, মানে
পরিচিত কেউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
এটা আসলে দেখুন আমার মানে এটা নর্মাল যেই আচরণ থাকে এটা একটা পরিবর্তন আসে, তারপর একটা ব্যাকগ্রাউন্ডের একটা পরিবর্তন আসে, তারপর এই যে নর্মাল যেগুলো আমার সাথে হইতে থাকে আসলে এগুলো আস্তে আস্তে ডিফারেন্ট হতে থাকে। যেমন লাইক আমি সাপোজ একটা কাজ আমি রেগুলার করতেছি, ওটা আজকে হলো না,
হঠাৎ
আমার এত চেঞ্জ কেন? তো লাস্ট একটা হিসাবে আমার হুজুরের কাছে যাই, তো ফার্স্টে এটা আসলে আমার খালা জিজি রঙে থাকে, উনি বলে যে তুমি আমার আমার সাথে শেয়ার করে যে ওকে আমরা এটা হুজুরের কাছে এটা একটা শুনছি যে ওর এরকম ওর একটা জায়গায় ওর নামে সাতটা মানে হুতা আছে, তুমি গিয়ে এটা না হলে চেক করো বা দেখো ঢাকা কোন ইয়েতে। তো এটা জাস্ট
পাওয়া গেছিল তারপরে
জি জি আইডেন্টিফাই করার জন্য আমি আমার 10 নম্বরের একটা হুজুরের কাছে যাই, মিরপুর 10 নম্বর। তো ওইখানে উনি জাস্ট উনি ঠিক আমি যেভাবে শুনেছিলাম জাস্ট এভাবে পরে ওগুলা তোলা হয়, মানে কোনো না কোনো একটা ওয়েতে ওগুলা তোলা হয় এই আর কি।
এখন আপনি ভালো আছেন?
জি আল্লাহ রহমতে ভালো আছি।
এবং আপনাকে হুজুরই নিষেধ করেছেন যে সেই লোকটি পরিচিত হলেও? আপনি একটা কথা বলছিলেন যে যখন তিনি মানে অনেক কিছু করছিলেন সেই মুহূর্তে যার কথা মনে হবে সেই করেছে, এই ব্যাপারটা আমার জানা ছিল। অনেকে মানে যখন দেখছিলেন যে কে এটা করেছে তখন কি করেছিল আপনাকে ওই সময়? আপনার সংকট কাটিয়ে উঠবেন এবং ভালো থাকবেন আপনি। আমাদেরও বিদায় নিতে হবে, আবার কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং সেই পর্যন্ত আপনাদের আপনাদের দারুণ দারুণ সব ইমেইল অথবা ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের অ্যাড্রেসটা আরো একবার মনে করে দিই, bhutasmagar@radio4.fm আমাদের অ্যাড্রেস। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আরো একবার সবাইকে ঈদ মোবারক, আপনাদের জীবনের প্রতিটি দিন হোক ঈদের মতোই সুন্দর। আজকের মতো এখানেই, টাটা।
ভূত FM, the night comes alive with Gramophone.
Exclusively on FusionBD.com.